exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ, আরো একবার নিমন্ত্রণ। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে এবং শুনছেন জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আরো একটি রাতে একসাথে বসার সুযোগ হলো, নিঃসন্দেহে সেটা অন্য একটা মাত্রা হয়তো বা যোগ করবে। জীবন গল্প এটা আসলে এক একটা মানুষের জীবনের গল্প। আমি প্রথম থেকেই এই অনুষ্ঠানগুলোতে যে কথাটা বলে এসেছি সেটা হচ্ছে দিস ইজ নট এন্টারটেইনিং শো। আমরা আসলে এন্টারটেইন করার জন্য আসি না। ইটস ওয়ান কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট হয় অবশ্যই, এটা অস্বীকার করার কোনো উপায় থাকে না। কারণ একটা গল্প শুনে যদি নিজের মধ্যে কোনো ফিলিংস না আসে তাহলে সেই অর্থে এটার কোনো ইম্প্যাক্ট নেই। কিন্তু এটা ঠিক যে ফিলিংসটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জায়গা থেকে যারা নেন তাদের জন্য আমরা বলি যে দিস ইজ নট এন্টারটেইনিং শো। কেন এই কথাগুলো আজকে অনুষ্ঠানের শুরুতেই বলছি যে অনেক গল্পই থাকে যে গল্পগুলো প্রচার হওয়ার পরে ফেসবুকে আমাদেরকে ফিডব্যাক দেন অনেকেই যে আজকের গল্পটা মজা লাগেনি, আজকের গল্পটার মধ্যে ইন্টারেস্টিং কোনো বিষয় ছিল না, আজকের গল্পটা যায় না, এরকম একটা বিষয়। বলতেই পারেন, আপনি বলার জায়গা থেকে পূর্ণরূপে স্বাধীনতা আছে আপনার, সেটা হ্যালো 8920 ক্ষেত্রে হোক, যাহা বলিব সত্য বলিবর ক্ষেত্রে হোক, কিংবা ডরের ক্ষেত্রে হোক। কিন্তু হ্যালো 8920 কে পার্টিকুলারলি আমরা যে জায়গাটায় রেখেছি সেটা হচ্ছে মন খুলে যদি কোনো কোথাও তোমার কথা বলার কোনো জায়গা না থাকে তো আসো এখানে, এবং আপনার এই জীবন গল্প হয়তো বা কোনো মানুষের সেন্সকে জাগ্রত করবে। শুধু মারমার কাট কাট উত্তেজনা গল্পের মধ্যে এবং আপনি সেটা রাতের বেলা শুনলেন, ঘুমোতে পারলেন না, হাওমাও করে কাঁদলেন, কিংবা আপনি হাসলেন, এই ইম্প্যাক্টটা প্রয়োজন আছে ইনফ্যাক্ট একটা শোর জন্য। কিন্তু এটার চাইতে বড় যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হলো এই গল্প থেকে শেখার কোনো কিছু আছে কিনা। আপনি যদি মজা নাও পান একটা গল্প শুনে, আগাগোড়া শোনার পরে অনেক সময় দেখবেন যে ওই গল্পের মধ্যে ছোট্ট একটা অংশ আছে যেটা হয়তো পুরো জীবনটাকেই আপনার পাল্টা দিতে পারে। কিংবা ভাবনার জায়গা থেকে আপনি যদি কখনো এরকম ভাবেন যে এই একটা গল্প, যে গল্পটা একটা মানুষের জীবনের গল্প, একেবারেই সাদামাটা জীবনের গল্প, এবং সেই সাদামাটা জীবনটা তার জীবন, এবং পুরো জীবন জুড়েই কোনো রোম্যান্স নাই, পুরো জীবন জুড়েই কোনো আপস অ্যান্ড ডাউন্স নাই, এই যে 20 বছর 22 বছর 35 বছর ধরে মানুষটা এই জীবনটাকে নিয়ে বয়ে চলেছে শান্ত নদীর মতো, এটাও তার একটা জীবন। এভাবে ভাবলে কিন্তু ভাবা যায়। সুতরাং কোনো বিষয়কে শুধু আপনাকে ফিলিংসই দিতে হবে এই বিষয়টা থেকে সবগুলো বিষয়কে জাস্টিফাই করা ইজ রিয়েলি ডিফিকাল্ট, যদিও এন্টারটেইন ব্যাপারটা ফিলিংস এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, অনেকগুলো কথাই বলে ফেললাম, কারণ সবসময় এই কথাগুলো বলেই শুরু করি। আমার সঙ্গে আজকে যিনি আছেন তার জীবন গল্প আমরা অবশ্যই শুনবো। তার আগে আপনাদেরকে বলতে চাই, এখানে আসতে চাইলে আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকের মাধ্যমে, আমার ওয়েবসাইটের মাধ্যমে, এবিসি রেডিওর ফোন নাম্বারের মাধ্যমে, এবিসি রেডিওর ওয়েবসাইটের মাধ্যমে। আমার যে ওয়েবসাইটটি সেটা হচ্ছে www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। এখানে একবার লাস্ট জায়গায় দেখবেন যে লেস টক নামে একটা জায়গা আছে, ওখানে আপনি আপনার গল্পটা খুব ছোট করে লিখে আপনার ফোন নাম্বার দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিজে আপনার সঙ্গে যোগাযোগ করব। এটা হচ্ছে একটা। আরেকটি বিষয়, আমাদের ফোন নাম্বার 0961389282। আরও একবার বলি 0961389282। এছাড়া আরো একটি মাধ্যম আছে, সেটা হচ্ছে আমার ফেসবুক, www.facebook.com/kibria.rj। কিবরিয়া বানানটা হচ্ছে kebria.rj। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি আমার পেজে, ফ্যান কিংবা ফলোয়ার আমি যাই বলি না কেন, সেটার সংখ্যা হচ্ছে 13,70,000 সামথিং, কিছুটা কম বেশি হতে পারে আপনার আইডি থেকে দেখলে। তো এইটাই হচ্ছে একমাত্র আমার রিয়েল পেজ, এছাড়া যতগুলো আছে সবগুলোই হচ্ছে ফেক। অনেক কথা বললাম, অনেকদিন পরে অনেক বড় একটা ভূমিকা, আমার সঙ্গে যে মানুষটি বসে রয়েছেন তার সঙ্গে পরিচয় পরিচিত হবো। আপনার নামটা একটু বলবেন?
জি, আমার নাম সৈয়দ মানজারুল ইসলাম।
সৈয়দ মানজারুল ইসলাম, আনুমানিক বয়স
39 চলছে।
ওকে, আপনি হ্যালো 8920 নিয়মিত শ্রোতা, যেটা আপনি অনুষ্ঠানের শুরুতেই আপনি আমাকে বলছিলেন।
জি, আমি শুনে থাকি হ্যালো 8920 সহ জেবিএসবিও শুনি আর কি রেগুলার।
দ্যাটস রিয়েলি অ্যামেজিং ফর মি। শুনি, একেবারে ছোটবেলা থেকে, যেহেতু আপনি নিয়ম জানেন অনুষ্ঠানের কথা আর না বাড়ি, একেবারে ছোটবেলা থেকেই শুনতে চাই।
শুরুতে বলেনি যে আমি দৃষ্টি প্রতিবন্ধী একজন মানুষ, যখন আমার বয়স 2 বছর তখন হামজরে আমার দৃষ্টিশক্তি হারিয়ে যায়। দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করিনি, কিন্তু আমি সেই সময় আমার আসলে কিছুই মনে থাকার কথা নাই।
তার মানে পৃথিবীর কোনো রং সম্পর্কে আপনার কোনো ধারণা নেই?
জি, ঠিক বলেছেন। তো এখানে বলিনি যে আমি যৌথ পরিবারে ছিলাম, বড় হয়েছি, তো সবাই আমাকে নিয়ে একটা দুশ্চিন্তায় পড়ে গেল আর কি, যে একে নিয়ে কি করব,
এই ছেলেটা বড় হয়ে বা কি করবে,
ছেলে ছেলেটা বড় হয়েই বা কি করবে। তো আজকে কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করি। আমার দাদা একজন আমাদের বংশেরই, ওনার একজন মামা আছেন, উনি আমার টিচার এখন। ওনাকে যখন দেখলেন সেই দাদা, তখন বললেন যে মামা আমার একজন নাতি আছে দৃষ্টি প্রতিবন্ধী, আমি চাই যে আমার এই নাতিটাকে তোমার মতো করে মানুষ করতে হচ্ছে, ওকেও স্কুলে পড়াইতে হবে। আমার দাদি আমাকে প্রচুর স্নেহ করতেন, মানে বলে বোঝাতে পারবো না, আমি বংশের বড় ছেলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার দাদির সাথে কথাবার্তা বললেন যে একে এরকম এরকম আমি স্কুলে দিব, ও লেখাপড়া করবে, আমার নাতি ওকে ভিক্ষা করবে এটা তো আমরা মানে চাই না, কেউ আমরা দেখতে চাই না, তোরা কি বলিস? আমার বাচ্চাটা দাঁড়িয়ে ছিল ওদেরকে বলছে, তখন বলছে হ্যাঁ লেখাপড়া যদি করা যায় করানো যায় তাহলে তো অবশ্যই ভালো হবে। আমার দাবি কোথায় লেখাপড়া করতে যাবে, সে বলছে যে স্কুল ঢাকাতে আছে। সে বুঝতে পারছেন আজ থেকে অনেক অনেক বছর আগের কথা, 1982 সালে।
কত বছর বয়স তখন আপনার?
বয়স তখন 6 থেকে 7 হবে।
6 থেকে 7 বছর বয়স, মানে আপনাকে কোন একটা স্কুলে ভর্তি করানোর জন্য চেষ্টা করছে তারা?
জি জি জি, স্কুল খুঁজে পেয়েছে ঢাকায়। ওই বললাম যে আমার টিচার যিনি, উনি ওই সময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন আর কি। তো সেক্ষেত্রে দাবি শুনে তো মানে ওই সময় কেঁদে ফেলছেন, এত দূর ঢাকাতে যাবে, আরে বাপরে বাপ। আমাদের বাড়ি আমার দিনাজপুরে, তো দিনাজপুরের একটা কাকু ওখানটাতে নাই, কিভাবে থাকবে আমার নাতি?
মানে আপনাদের আত্মীয়-স্বজনের মধ্যে?
হ্যাঁ হ্যাঁ, আমার দাদি বলছে যে আমার নাতি ওখানে কিভাবে থাকবে, কাউকে পাবে না, ইয়ে করবে না, অসম্ভব, একে আমি দিতে পারবো না। বুঝেছে আমার দাদা, শোনো এখন মায়া করতেছো, কিন্তু যখন তুমি থাকবে না, যখন এর বাপ থাকবে না, তখন কি হবে? ছেলেটা যখন বড় হবে, বড় হয়ে মানুষের কাছে হাত পাতবে, এইটা কি তুমি চাও?
রাইট।
তখন আমার দাদি অনেক বোঝানোর পরে বলছে যে ঠিক আছে ভর্তি করে দিস। তো যখন আমার বয়স বললাম যে 6 অথবা 7, আমি 82 শেষের দিকে স্কুলে ভর্তি হলাম। ওই সময়টায় স্কুলটা ছিল মিরপুর পল্লবীতে, যেটা এখন বর্তমানে সাভারে আছে। স্কুলটা হচ্ছে দ্য সালভেশন আর্মি ব্লাইন্ড বয়েজ হোম। তো ওখানটাতে আমি ভর্তি হয়ে পড়াশোনা শুরু করি, কিন্তু ওটা আসলে একটা প্রাথমিক শিক্ষাদান করা হতো স্কুলে, প্রাইমারি স্কুল ছিল আর কি ওটা। তো সেই স্কুলে পড়াশোনা করি, দিনাজপুরের দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা সবই তো হচ্ছে আমার প্রতিকূলে ছিল আর কি। যমুনা সেতু কিছুই হয়নি, মানে এমনও হয়েছে যে 15 ঘন্টা ফেরি লেট। সেই এরকমও রাত গেছে যে কমলাপুরে যখন নামলাম ট্রেন থেকে তখন রাত 1টা, এবার কি করব, কোথায় যাবো, আমাদের তো ঢাকায় কেউ নাই আছে। তো সেই ক্ষেত্রে স্টেশনেই রাতটা কাটালাম ওরকম বসে বসে। আমি তো তখন ছোট, আমার চাচা আমাকে আনা নেওয়া করতেন, আমার আব্বা আনা নেওয়া করতেন। রাত কাটানোর পরে ভোর 5টার দিকে বাস যখন চালু হলো আর কি, তখন আমরা রওনা দিলাম স্কুলে। এরকম ইয়ে গেছে, অর্থাৎ বাসে যখন রওনা দিতাম দেখা গেল যে আজকে রওনা দিতাম পরশু দিন সকালবেলা পৌঁছেছি। তো পড়াশোনা করেছি, প্রাইমারিটা পাশ করলাম। প্রাইমারি যে আমি পাশ করব, এর পরে কি করব, এটা নিয়ে আবার আরেকটা টেনশন শুরু হয়ে গেল।
ওকে।
কারণ হচ্ছে যে আমাদের প্রাইমারি পাশের পরে ওখানটা একটা নিয়ম ছিল যে 2 বছর হাতের কাজ শিখাবে। বাড়ি থেকে বললো না, পড়াশোনাই যেহেতু করছে তাহলে পড়াশোনাই করবে,
পড়াশোনাটাই করবে। রাইট।
আবার আমার দাদা, উনি ওই আমার যিনি স্যার আছেন, ওনার কাছে গেলেন যে মামা ওর তো প্রাইমারি শেষ, তাহলে এখন কি করবে ও? ওই সময় আমার স্যার মানে চাকরিতে ঢুকলেন, 1988 সালে উনি ঢুকেছেন। বললেন যে তোমাদের পাশেই তো রাজশাহী, তো রাজশাহীতে আছে স্কুল, রাজশাহীতে নিয়ে যাও। তখন বলছে না, যেখানে তোমার পোস্টিং হয়েছে ওখানটাতে তুমি তোমার সাথে সাথে আমার নাতিকে রাখো। তো স্যার অবশ্য খুলনা স্কুলে গিয়েছিলেন, ওখানে আমাকে নিয়ে গেলেন। ওখানে গিয়ে আমি 6-এ ভর্তি হলাম, পড়াশোনা করছি, কিন্তু প্রতি বছর মানে 6 পাস করলাম 7 উঠবো। ওখানে বলছে যে আমাদের যেহেতু প্রাইমারি স্কুল, এখানে হাই স্কুলের ছেলেপেলেদেরকে আমরা রাখবো না। প্রতিটা বছরই এটা একটা টেনশন হতো, বলে দিত আগেই যে তোমরা কিন্তু এবার বাইরে স্কুল দেখো, তোমাদের এখানে সামনে বছর থেকে রাখা হবে না। এইভাবে করতে করতে হচ্ছে যে ক্লাস 9 উঠে গেলাম, দেখলাম যে এরকম তো আর ভাসমান অবস্থায় থাকা যায় না। তখন আমাদের স্কুলে যিনি ধর্ম শিক্ষক ছিলেনই বলছি, উনি অবশ্য পৃথিবীতে নেই, উনি বললেন যে এক কাজ করো, আমি এই সমাজসেবা অধিদপ্তরের ডিডি খুলনা, ওনার বাসায় হচ্ছে কোরআন শেখাই, তো তোমরা ওনার সাথে একটু দেখা করো, মনে হয় যে তোমাদের একটা গতি হতে পারে পড়াশোনার ব্যাপারে। ওনার কথাটা শুনে স্যারের সাথে দেখা করলাম। আমি জানি না স্যার কি বেঁচে আছেন কিনা, আনামা আব্দুল হাকিম ওনার নাম, কৃতজ্ঞতার সাথেই স্মরণ করছি। যদি বেঁচে থাকেন তাহলে তো বেঁচে আছেন, না থাকলে আল্লাহর কাছে দোয়াও করছি যেন আল্লাহ ওনাকে ভালো রাখেন, ভালো করেন আর কি। তো ওনার সাথে যখন আমি দেখা করতে গেলাম, আমরা খুব মজার মানুষ ছিলেন, বরিশাল বাড়ি ওনার, দেখা করার জন্য কি ব্যাপার তোমরা আমার বাসায়? স্যার আপনার হাত দিয়ে অনেক ছেলে মেয়ে বের হয়ে গেছে স্যার, যারা ম্যাট্রিক পাশ করেছে, আমরা সেই ক্লাস সিক্স থেকে এই পর্যন্ত প্রতিটা বছর টেনশন নিয়ে নিয়ে এক একটা ক্লাসে প্রমোটেড হচ্ছি। এখন আমরা ক্লাস নাইনে, স্যার আমরা কি আপনার কাছ থেকে এইটুকু সুবিধা পাবো না আমরা ম্যাট্রিকটা পাশ করার জন্য? তখন উনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, আচ্ছা তোমরা আজকে যাও, হচ্ছে আমি তোমাদের স্কুলে যখন যেদিন যাবো তোমরা একটু খোঁজ রাখবা, সেদিনটা তোমরা অফিসে আসবা আমার সাথে দেখা করার জন্য। ওই দিনই সিদ্ধান্তটা আমরা নিব সবাই মিলে। আমাদের ধর্ম শিক্ষক তখন যেদিন আসবেন তার আগের দিন বলেন, এই স্যার কিন্তু আসবেন আগামীকালকে। কিন্তু উনি আসছেন, আসার পরে আমরা পাঁচজন ছিলাম, পাঁচজন গিয়ে স্যার কাছে অনুমতি চাইলাম ভেতরে ঢোকার জন্য। উনি আমাদেরকে অনুমতি দিলেন এবং বললেন একজনকে যে এখানটাতে বেঞ্চ নিয়ে এসে ওদেরকে বসতে দাও। এখন যারা আছে
ওদেরটা কারা, আমি যদি আরেকটু পরিষ্কার করি,
আমরা বলতে আমাদের মানে আমরা যারা স্যারের সাথে দেখা করতে গেলাম,
আপনারা সবাই কি এরকম দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন?
সবাই দৃষ্টি প্রতিবন্ধী, সবাই দৃষ্টি প্রতিবন্ধী।
তো স্যারের সাথে দেখা করলেন, তারপর
স্যারের সাথে দেখা করতে গেলাম, উনি আমাদেরকে বসতে দিলেন।
জি,
অফিসিয়াল কাজকর্ম সারার পরে আমাদেরকে বললেন যে তোমরা কেন আসছো বলো। তখন আমরা বললাম, স্যার আমাদের এই অবস্থা, প্রতিটা বছর আমরা টেনশন নিয়েই হচ্ছে এক একটা ধাপ পার হয়ে যাচ্ছি, আপনারা কি আমাদেরকে এই অবস্থাতেই বের করে দিবেন? যদি দেন তাহলে তো আমরা আসলে ভিক্ষার থালাও হাতে নিতে পারবো না এই পর্যায়ে, আবার হচ্ছে যে শিক্ষাটাও পুরোপুরি করতে পারবো না। কারণ হচ্ছে SSC টা পাশ না করলে একটা ছেলে বা মেয়ের জন্য, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। স্যার এখন আমরা কি করব? তখন উনি, যেহেতু সবাই আছে অফিসের, হেডমাস্টার আমাদের, তারপরে হাউস টিউটর যিনি আছেন, উনি সবাইকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলেন কি অবস্থাটা, হচ্ছে যে আমরা তো অনেক ছেলে মেয়েদেরকেই ম্যাট্রিক পাশ করাই দিলাম, এদের বেলায় কি হবে? স্যার বলতেছেন ম্যাট্রিক পাশ করাই দিলে মানে দরজাটা এদের খুলে যায়, তো আপনারা বলেন এরা কি যাবে নাকি হচ্ছে এখানে আমরা এদেরকে ম্যাট্রিক পাস করাই দিব? প্রত্যেকে যার যার মতামত দিচ্ছে আর কি, তো সবাই মিলে একমত হলেন যে আমরা ওখানে থেকেই ম্যাট্রিকটা পাস করে তারপরে বের হব। এটা তো আমাদের জন্য সত্যি একটা সুখের বার্তা যে হচ্ছে আমরা ওখান থেকে ম্যাট্রিক পাস করতে পারবো কোন রকম আর টেনশন ছাড়াই। আমরা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম আর কি। রেজাল্ট যখন বের হলো, আসলে খুবই টেনশনে ছিলাম এই জন্য যে আমাদের যে পড়াশোনার ক্ষেত্রে এখন প্রচুর সুযোগ সুবিধা আছে।
এবং আমি এটাই ইন্টারাপ্ট করছি আপনাকে একটু, সেটা হচ্ছে যে আপনারা একটু চেষ্টা চিন্তা করে দেখবেন যে যে ছেলেটা প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে আসছে বা সিচুয়েশনালি যারা এরকম একটা অবস্থায় চলে যাচ্ছে, প্রকৃতিগত ভাবে আমাদের চাইতে সুবিধা বঞ্চিত, এক। দুই নম্বর হচ্ছে সামাজিক ভাবে ওনাদের জন্য বেশি বেশি ফ্যাসিলিটি থাকা উচিত আমাদের চাইতে, কারণ ওনাদের কিছু কিছু বিষয়ে ওনাদের প্রতিবন্ধকতা আছে। তা তো নাই, বরং আমরা সাধারণ মানুষের জন্য যতটুকু আছে অতটুকু ওদের জন্য নাই, এবং সেটাকে ওভারকাম করে একটা ছেলে নিজ ইচ্ছায় পরীক্ষা পর্যন্ত দিল, এটাই তো বড় কথা। এরপরে রেজাল্ট কি হবে না হবে, ওরা যদি সেকেন্ড ডিভিশনও পায়, আমি তো বলি আমাদের মতো সাধারণ মানুষের চাইতে ওটা অনেক ভালো রেজাল্ট। অফকোর্স, যাই হোক, আপনি যেটা বলতে চাচ্ছেন যে সেই সময়ে এখন যেরকম সুযোগ সুবিধা আছে সেই তুলনায় আপনাদের সুযোগ সুবিধা আরো কম ছিল,
একেবারেই কম ছিল।
এবং আমি আরো যোগ করব যে এখন যতটুকু আছে সেটুকুও তাদের যতটুকু দরকার ততটুকু না,
অবশ্যই পর্যাপ্ত না,
পর্যাপ্ত না, রাইট।
তখন অবজেক্টিভ শুরু হয়তো 92 সালে, আমরা 93 তে SSC দিয়েছি।
জি,
সেই ক্ষেত্রে আমাদেরকে অবজেক্টিভটা মানুষের কাছ থেকে রেকর্ড করে নিতে হতো, নিয়ে সেটা আমরা
শুনতাম রেকর্ডারে শুনে শুনে আপনারা পরীক্ষা দিতেন। হ্যাঁ,
এখন আমার তো আসলে এক জায়গাতে বসে ওরকম শুনে শুনে মুখস্থ করার ধৈর্য আমার হয় না।
জি,
সেই ক্ষেত্রে আচ্ছা অবজেক্টিভ গেল, এখন নোটগুলো কি করব? যে সাবজেক্টিভ প্রশ্নগুলো, ব্রড প্রশ্নগুলো আছে সেগুলো তো আবার ব্রেইলে লিখতাম, তাহলে আমাদেরকে দেখার জন্য যারা আসতো তাদেরকে তো লেখা দেখাইতে হবে।
জি,
আমরা সবসময় আমি একটা জায়গা, যে জায়গাটা লেখা শেষ করেছি আপাতত, সেই জায়গাটাতে একটা মানে ভাব দিয়ে হোক বা দাগ দিয়ে হোক একটা চিহ্ন দিয়ে রাখতাম, যে যদি কেউ আসে তাহলে তাকে দিয়ে এটা আবার রিড আউট করবো, পড়াবো। আসলে বলতো যে আপনার লেখাটা একটু দেখেন, হ্যাঁ এখান থেকে আপনি পড়েন, বলেন আমি লিখছি আপনি দেখবেন। এইভাবে তাকে লেখাটাও দেখানো হয়ে গেল এবং আমার নোটের কিছুটা আগালো। আর হচ্ছে আমাদের স্কুলের অন্যান্য যারা ছিলেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এইভাবে আমরা SSC পরীক্ষাটা পাশ করেছি, আমি প্রথম বিভাগেই পাশ করেছি। তারপরে কলেজে ভর্তি হয়েছি খুলনাতেই, আমার SSC HSC আমি খুলনাতেই পাশ করেছি, দুটাতেই আমি প্রথম বিভাগে পাশ করেছি। আসলে এইখানে আমাদের একটা ইয়ে ছিল, SSC তে আমি অনেক ভালো রেজাল্ট করতে পারতাম, যে আমাদেরকে একজনের মাধ্যমে পরীক্ষাটা দিতে হয়। আমাদের নিয়মটা হচ্ছে এই রকম, 93 ক্লাস 8 এ পড়ছে এই রকম একটা ছেলেকে দিয়ে আমাকে পরীক্ষাটা দিতে হবে। হচ্ছে তার হাতের লেখা অত ভালো নাও হতে পারে, তবে সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে একটু ভালো স্কুল, যেমন খুলনাতে যেহেতু ছিলাম আমরা জেলা স্কুলের ছেলে বা রোটারি স্কুলের ছেলে, আমাদের আমার রাইটার ছিল জেলা স্কুলের, তো ওকে দিয়ে পরীক্ষা দিয়েছিলাম, ইন্টারমিডিয়েটের রোটারি স্কুলের ছেলেকে দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। এসএসসি পরে কলেজে খুলনায় ভর্তি হলাম, কলেজে বেসরকারি কলেজ ছিল সেই সময়, এখন কলেজটা অবশ্য ভালো অবস্থানে, যা হোক ওখানটাতে ভর্তি হয়ে গেলাম আমরা তিনজন। আমি এখানে একটু বলি যে কেন আমি দিনাজপুরে পড়লাম না, দিনাজপুরে পড়লাম না কারণ বাড়িতে তো আমি আসলে একা, আমার মানে দৃষ্টিহীনতা নিয়ে আমি বাড়ি থেকে কলেজ করার আসলে সাহস পাই নাই, যার জন্য ভর্তি হয়ে গেলাম খুলনাতে আবারও। তো ওখান থেকে এইচএসসি করলাম, এইচএসসি করার পরে বাড়িতে বললাম যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, শুরুতেই বলেছি যে আমি যৌথ পরিবারেরই একজন, সবাই মিলে ইয়ে করলো যে না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নাই, তোমার বাড়িতেই পড়াশোনা করো এখানটাতে কলেজে। আমি বলছি না আমি যদি পড়াশোনা করি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়তেই পড়বো আমি। আমার ইয়েটা দেখে ওরা একটু মন খারাপ করলো যে খরচ ইয়ে, আচ্ছা যদি তোমরা খরচ দিতে না পারো আমি দেখবো, হ্যাঁ আমি আমারটা দেখবো, এরকম বললাম। বলে সেই সময়টা আসলে ফর্ম তুললাম, একটাই ফর্ম তুলেছিলাম। আমি এখন চিন্তা করি যে আমি যদি ইউনিভার্সিটিতে চান্স না পাইতাম তাহলে তো আমার একটা ব্রেকআপ স্টাডি থাকতো এক বছরের, ফর্মটা তুলেই পরীক্ষা দিলাম ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম আর কি।
আচ্ছা,
তো রাষ্ট্রবিজ্ঞানে হচ্ছে আমি ওখান থেকে,
কত সালে আপনি ভর্তি হলেন?
আমি 95 ভর্তি হয়েছি।
95 হচ্ছে আপনার ব্যাচ, তার মানে আপনি আমার 5 বছরের সিনিয়র। ওকে,
এখানে আমি একটু স্মরণ করি, আমি আজকে যেহেতু জীবনের গল্প বলছি তাদেরকে স্মরণ না করলে আসলে একটু অকৃতজ্ঞতা বোধ মনে হবে আর কি, যারা আমাকে সহযোগিতা করেছে। একটা ছেলে সে এখন পিএইচডি করেছে, ও হচ্ছে একটা কলেজে চাকরি করছে, নোট যখন করত কারণ আমাকে রেকর্ড করে দিতেই হবে, তখন ও আমাকে আগে রেকর্ডটা করে দিতে বলতো, তোমার ইয়েটা দাও আমি একটু রেকর্ড করে দিই। ও নোটটা তৈরি করার পরে আমাকে না দিয়ে কখনোই ও নিজের নোটটা পড়তো না। তাদেরকে যদি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে তো আসলে আর ইয়ে হবে না, কারণ এটা একটা সেই প্ল্যাটফর্ম, এটা শুনে হয়তো ধারণা হতেই পারে আর কি। তো ইয়েটা হলো যে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম, করে ফার্স্ট ইয়ারে আমার কিছুটা ইয়ে ছিল, গ্যাপ ছিল আর কি, শর্টেজ অফ মার্কস ছিল। তো ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত মানে অনার্স ফাইনাল দিলাম। হচ্ছে এখানে বলে রাখি আমার রেজাল্টটা আমি আশানুরূপ পাইনি, এটার কারণ তো যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থাটা ওরকম ছিল না, এখন অনেক কিছুই আছে ইউনিভার্সিটিতে। ইভেন আমরা যখন লাইব্রেরিতে পড়তে যেতাম আমাদেরকে যদি কেউ পড়ে শোনাতো তাহলে ভাই আসতে পড়েন। যাই হোক, এই লাইব্রেরি ওয়ার্কটা অনেক সময় হচ্ছে করতে পারতাম না, ক্লাসে আমরা নোট নিতাম, হয়তো আসলে সবটা লিখে পারা যায় না, তো মাঝে মাঝে রেকর্ড করে নিয়ে আসতাম, নিয়ে এসে তারপরে সেগুলো থেকে নোট করতাম। এইভাবে আমাদের অনার্সটা করলাম, মাস্টার্সও করলাম। এরপরে যেটা হচ্ছে আমি টেনশনে পড়ে গেলাম যে এখন কি করব, কারণ ইউনিভার্সিটিতে তো আর থাকা,
আসল ফাইটটাই তো
এখন শুরু হচ্ছে।
রাইট,
ওই সময়টায় 2002 থেকে 2009 সাল পর্যন্ত কোনো সরকারি সার্কুলারও ছিল না
প্রতিবন্ধীদের জন্য,
এখন প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট
পেতে হয়, এখনো পেতে হয় আমি জানি,
পেতে হয় কিন্তু তখনকার চেয়ে কম।
আচ্ছা,
এখন তো আপনি দেখবেন যে অনেকগুলো গভর্নমেন্ট হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীরা আছে, সহ বিভিন্ন জায়গায় ফুড ইন্সপেক্টর বা আরো অনেক জায়গাতে প্রতিবন্ধীরা বেশ দক্ষতার সাথে কাজ করছে আর কি। তো আমাদের সময় ওটা ছিল না, বাধ্য হয়েই আমাকে একটা বেসরকারি সংস্থায়, আন্তর্জাতিক সংস্থায় সেটা, ওখানে মানে কাজ করার একটা চাকরি পেলাম আর কি। আমার ভলান্টিয়ার হিসেবে ওখানটাতে ঢোকার কথা ছিল, তো একজনের রিপ্লেসমেন্ট আমি লাকিলি হয়ে গেলাম, যেটা নাকি বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য হচ্ছে খুব দাপটের সাথে কাজ করে চলেছিল, এখন ধীরে ধীরে প্রোগ্রাম গুলো স্কুইজ করে হয়ে আসছে আর কি। তো সেই সংস্থায় আমি অনেকদিন কাজ করেছি, এর মধ্যেই ওই চাকরিরত অবস্থায় যে ঘটনাটা ঘটেছে আমার জীবনে আমি এখন সেই দিকে আলোকপাত করছি। সেটা হচ্ছে যে আমি যখন কাজ করতে গেলাম দক্ষিণাঞ্চলে, হচ্ছে একটা জেলায় কাজ করছিলাম, সেখানে হচ্ছে একজন লিডার ছিল আর কি আমাদের তৃণমূল পর্যায়ে। তো বরাবরই একটা জিনিস নিয়ে খুব টেনশনে থাকতাম যে আমি হচ্ছে কোনো সময় বিয়ের ইয়েটা করবো না, কারণ হচ্ছে করবো না এই জন্য বলি যে আমার
বিয়ে করবেন না,
বিয়ে করবো না
আচ্ছা
এটা মানে ভাবতাম এই জন্য যে আসলে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে কেউ যদি আমাকে আসলো আমার জীবনে, আসার পরে যদি না থাকে না ইয়ে করে অ্যাডজাস্টমেন্ট যদি না হয় তাহলে হচ্ছে আমার জন্য সমস্যাই হবে, এসব চিন্তা ভাবনা করে আমি কোনো সময় অ্যাফেয়ার এর দিকে যাই নাই।
আচ্ছা
তো একটা মেয়ে ওর একটু সমস্যা ছিল আর কি, মানে প্রতিবন্ধী, তো সে একদিন আমাকে গল্পে গল্পে বললো যে আচ্ছা আমাকে আপনার জ্যান্ত চোখ হিসেবে আপনার পাশে রাখা যায় না।
এটা আমি গল্পটা একটু জানতে চাই, মানে হঠাৎ করে তো নিশ্চয়ই বলেনি, পূর্ব পরিচয় ছিল বা আপনি আপনার এক সঙ্গে কাজ করছিলেন?
আমি কাজ করছিলাম তো
ওই প্রজেক্টেরই।
হ্যাঁ ওই ওইখানেরই একটা মেয়ে আর কি। পরিচয়ে এসব সব হওয়ার পরে একদিন হচ্ছে
একটা মেয়েটার নামটা কি ছিল আমাদের গল্পে?
জয়া।
জয়া। জয়া আপনাকে বললো যে আপনার দৃষ্টি হিসেবে তাকে রাখা
যায়? হ্যাঁ হ্যাঁ ওকে। সেটা তো আমি ওই সময়টা বললাম যে শুনে এটা হচ্ছে আপনি বললেন আমি তো মনে হয় এটাই ভালো আছি।
ওকে, আমরা এই জায়গাটাকে বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা আজকে যার গল্পটা শুনছেন এখানে মানজারুল ইসলাম, তার যে জীবন গল্প সেটা এখানে উপস্থাপন করছেন। এটা শুধুমাত্র তার জীবন গল্প না, আমার মনে হয় অনেকখানি মিলে যাবে যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন, যারা আমাদের এই অনুষ্ঠানটা শোনেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে ওনার মতো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তাদের সবার জীবনের সাথেই কিছু না কিছু অংশ মিলে যাবে সেই জীবন গল্প। আমরা ফিরে আসতে চাই মাত্র 4 মিনিট পরে। যারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, কমিউনিকেট করতে চান, কিংবা আমাদের ফেসবুকে এসে ওনার সম্পর্কে আরো বেশি জানতে চান, তারা চলে আসবেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj পেজটি আর জে কিবরিয়া নামে আছে, প্লিজ লাইক দিয়ে দেবেন, তাহলে আপনি আজীবনের জন্য কানেক্টেড হয়ে যাবেন আশা করছি। ফিরে আসছি 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমার সঙ্গে রয়েছে মারজানুল ইসলাম এবং তার যে জীবন গল্প এখানে উঠে আসছে আমরা সেই গল্পে আবারও ফিরছি। তার আগে সবার জন্য একটা কথা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন আমার একটি আরজে ট্রেনিং স্কুল বলি বা টেলিভিশন প্রেজেন্টেশন স্কুল যেটাই বলি না কেন, প্রেজেন্টেশনের জন্য একটি স্কুল আছে আমার যেটার নাম হচ্ছে স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, সংক্ষেপে হচ্ছে সকা। সকার থার্ড ব্যাচে ভর্তি চলছে এবং ভর্তি ফি হচ্ছে মাত্র 986 টাকা। এটা একেবারেই নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন, নিউজ প্রেজেন্টেশন, টেলিভিশন প্রোগ্রাম প্রেজেন্টেশন, রেডিও প্রেজেন্টেশন হুইচ ইজ কল আরজে, এবং একই সাথে পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে যদি আপনি কোর্সটা করতে চান তাহলে ইমিডিয়েটলি আপনাকে ভর্তি হতে হবে, কারণ 4 তারিখ থেকে অর্থাৎ শুক্রবার থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আপনি সময় পাচ্ছেন আগামীকাল, আগামীকাল সকালবেলা আমাদের অফিস খোলা থাকবে এবং আমিও থাকছি, চাইলে আমার সঙ্গে দেখাও করতে পারেন। ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পাশে ভাতঘর গলি, ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। আমি আবারও বলছি ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। ওকে, ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটি হচ্ছে 01738686179। আরো একবার বলি 01738686179। এই নাম্বারে কল করতে পারেন আপনি অফিস টাইমে যে কোনো সময়, ক্লাস শুরু হচ্ছে 4 তারিখ থেকে অর্থাৎ শুক্রবার সকাল থেকে। তো জয়া আপনাকে একটা সময় বললো যে আপনার চোখের দৃষ্টি হয়ে সে আপনার সঙ্গে থাকতে চায়।
ঘটনাটা ছিল হচ্ছে 2007 সালের ঘটনা।
জি জি।
তো যখন এটা বললো আমি মানে এর আগে এরকম কেউ বলেনি, তো একটু মানে মনের মধ্যে একটু ধাক্কা দিল। 3-4 দিন পরে বলছে যে আচ্ছা আমি তো একটা কথা মনে হয় আপনাকে বলেছিলাম, কি যেন বলেছিলেন আমার মনে নেই, আমি জাস্ট ইয়ে করার জন্যই আর কি
জয়াকে জিজ্ঞেস করলাম,
মনে আছে? তারপরে রিপিটেডলি শোনার জন্য বললাম যে কি যেন বলেছিলেন আমার তো আসলে মনে নাই। তখন বললো আবার মানে চাচ্ছিলাম আপনার দৃষ্টি হয়ে আপনার পাশে থাকার জন্য সারা জীবন, এটা কি করা যায় না? তখন আমি বললাম আপনি কি বলছেন আসলে মনে হয় বুঝতে পারছেন না, আমার দৃষ্টি হয়ে একজন মানুষের আবার দৃষ্টি হয়ে থাকা যায় নাকি সারাক্ষণ? সেটা তো যায় না, এতদিন পর্যন্ত তো আমি দৃষ্টিহীন অবস্থাতেই আছি, এইভাবেই থাকতে হবে, এটাই ভালো লাগবে আর কি। ওকে জাস্ট অ্যাভয়েড করার জন্য ওই সময়টাই এই কথাগুলো বললাম আর কি, মানে কাজের বাহানা দেখে চলে গেলাম ওর ওখান থেকে। সে এটাকে ইয়ে করে রাত্রে ফোন দিল অচেনা নাম্বার থেকে ফোন আসছে। কিছু করার পরে তখন বলতেছিল যে না সত্যি আমি হচ্ছে আমার ইয়েটা জানালাম, আপনি তো কিছু বললেন না। তখন আমি বললাম যে আসলে এটা আমার পক্ষে মনে হয় সম্ভব হবে না, কারণ যদি আমার সাথে অ্যাডজাস্টমেন্ট না হয়, কারণ আমি বেশ কিছু দিয়ে দেখেছি আর সেটা থেকে মানে ভয় কাজ করতো, ভীতি কাজ করতো, তো এই জন্য ওকে ওরকম ভাবে পাত্তা দিচ্ছিলাম না। তো ও আসলে নাছোড় বান্দার মতোই আমার সাথে লেগে থাকলো আর কি। তো হচ্ছে আমাকে মানে একদিন ডাকলো যে আপনার সাথে আমার কথা আছে, আপনি একটু আসেন। তখন আমি গেলাম, মানে বললো যে আমার জীবনে হচ্ছে এরকম একটা ঘটনা ঘটে গেছে।
কি ঘটনা?
ঘটনা হচ্ছে যে ওর একটা বিয়ে আগে হয়েছে আর কি, বিয়ে হয়েছে, তো সেটা হচ্ছে ওর বিয়েটা মানে টেকেনি।
কিন্তু আপনাকে সে কেন বলতে যাবে? আপনাকে যে প্রস্তাবটা দিয়েছিল ততদিনে কি আপনি রাজি হয়েছেন প্রস্তাবে?
না না, আমি
তখন রাজি হননি।
হ্যাঁ, তখনও রাজি
হননি। রাজি না হলে একটা মানুষ কি ধরনের গল্প
হচ্ছে বলছিল যে মানে আমাকে বললো যে আপনাকে আমার ভালো লাগে, বিশ্বাস, হ্যাঁ বিশ্বাস, বিশ্বস্ত মনে হয় আর কি।
ওকে,
তো যার জন্য হচ্ছে এই ঘটনাটা শেয়ার করলো এবং অনেক কান্নাকাটি করলো সেই সময়টায়। মানুষের মানে কান্নাটা আমার ভাল লাগে না, কান্না হলে ধরেন আমি মানলাম একজনকে, সেও যদি ওই ইয়েতে কান্নাকাটি করে তখনও আমার মনে হয় হ্যাঁ আমি কেন মানলাম ওকে, না মানলেই পারতাম। যাই হোক, ওকে কোন রকম সান্ত্বনা দিয়ে আমি ওখান থেকে সরে গেলাম। সে আবার মানে রাত্রে আবারও ফোন দিল। আমি ওই যে প্রথম যে ফোনটা আসছিল আমি ওকে বলছিলাম যে যদি এরকম ভাবে ফোন আসতে থাকে তাহলে তো হচ্ছে আমার জন্য সমস্যা, ফোন না দিলেই হচ্ছে বরং ভালো হয়। তো সেটা ইয়ে করে কয়েকদিন অফ দিয়ে ওই দিনটায় আবার রাত্রে সে ফোন দিল। ফোন দিয়ে বলল যে হচ্ছে আমি আপনাকে হচ্ছে বললাম ইয়ে করলাম, আপনি হচ্ছে ইয়ে করছেন না। তখন মানে অনেকক্ষণ কথা হয়, প্রায় আধা ঘন্টাখানিক কথা হয়। শেষে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তবে এটা হচ্ছে যে আমি যদি রাজি হয়ে গেলাম,
আপনি রাজি হয়ে গেলেন
বলছি ওকে, ধরেন আমি রাজি হয়ে গেলাম, কিন্তু আপনি আমার জীবনে আসার পরে যদি সেই আমার দৃষ্টি প্রদীপ আবার নিভে যায় তখন কি হবে? ওকে জিজ্ঞাসা করলাম
যে আশঙ্কাটা আপনার সবসময় ছিল এই জন্য বিয়ে করবেন না, আপনি এটাও বলেছিলেন, রাইট? তো ওই ইমোশন দেখে আপনি এক ধরনের
এটা বললাম যে যদি এরকম হয় তখন কি হবে। তখন হচ্ছে সে মানে হাসলো আর কি, হাসলো, বললো যে না এরকম কোনো সম্ভাবনা হচ্ছে নাই, আমি আপনাকে এটা জোর দিয়ে বলতে পারি।
ওকে,
আচ্ছা ঠিক আছে, আর একটু ভাবার মনে হয় সময় দিতে হবে। আবার দুই দিন পরে আমাকে রাত্রে এরকম ফোন দিল যে আপনি কি ভেবে ঠিক করতে পারলেন, আমাকে জিজ্ঞাসা করছে জয়া। তখন আমি মানে বললাম যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আপনার যে ইয়েটা সেটাতে
আমি
রাজি আছি আর কি, সমস্যা নেই। তো তখন থেকে হচ্ছে কথাবার্তা হচ্ছিল, আস্তে আস্তে সম্পর্কটা গভীর হচ্ছে আর কি। ফোনে কথাবার্তা দিনে অন্তত পক্ষে একবার, সারাদিনে একবার হলেও ফোন। তারপরে এটা সংখ্যাটা বাড়লো আর কি, সংখ্যাটা এরকমই বাড়লো যে হচ্ছে আধা ঘন্টা বা দেড় ঘন্টা পর পরই ফোন আসছে। এটা হচ্ছে আমি ওকে বললাম যে দেখো এরকম ভাবে ফোন দিলে তো হচ্ছে আমি তো কাজে থাকছি, ইয়ে করছি, তো অনেকেই নাম্বার দেখতে পাবে, সেটা তো হচ্ছে একটু সমস্যা আমার জন্য না। তখন কি করলো বুঝলো, বোঝার পরে সে প্রত্যেক দিন রাত্রে ফোন দিত। প্রত্যেক দিন রাত্রে ফোন দিলে হচ্ছে এটাকে খুব বেশি অ্যাটেন্ড করতাম না, একটা কথা চিন্তা করে যে বিয়ের আগে এত বেশি মাখামাখি আমি করব তাহলে বিয়ের পরে মানে কি হবে। কিন্তু আমি না চাইলেও অর্থাৎ আমার অনিচ্ছাতেও সে অনেকক্ষণ পর্যন্ত আমাকে কথা বলাতে বাধ্য করতো আর কি, তার বিভিন্ন কথাবার্তা ইয়ে টিয়ে শেয়ার করায়, চাইলেও ওই সময়টাতে ছাড়তে পারতাম না। এরকম করে বেশ মানে ফোন আলাপ চলছিল প্রায় 5-6 মাস, 2007-এর মে মাস থেকে শুরু, এটা একেবারে নভেম্বর মাস পর্যন্ত চলতে লাগলো এরকম ভাবে কথাবার্তা, বিভিন্ন শেয়ার। আজকে হচ্ছে অমুক সদস্যের সাথে এই কাজটা করছিলাম, মানে আমাদের অফিসিয়াল আলাপ হতো আর কি, তার মধ্যে হচ্ছে আমি আসতে পারি, বিয়ে হলে হচ্ছে তোমাকে এই জিনিসটা দেখাবো, হচ্ছে মানে এই গল্প পড়ে শোনাবো, এইসবও হতো মাঝে মাঝে মধ্যে। নভেম্বর মাসে হচ্ছে একদিন গল্পে গল্পে মানে আমাকে বলতেছে যে এখন কি বিয়েটা করা যায় না?
আপনারা দুজনে জব করতেন ওই সময়টাতে?
না, ও আসলে আমাদের গ্রুপ মেম্বার ছিল।
ও গ্রুপ মেম্বার ছিল, কিন্তু আপনি জব করতেন?
আমি জব করতাম।
আচ্ছা,
হ্যাঁ। তো আমি বললাম যে না ঠিক এখনই বিয়েটা আসলে করা যায় না, আমি এখন বিয়ের জন্য নিজেকে এখনো প্রস্তুত করতে পারি নাই, আর হচ্ছে বাড়িতে এখনো ওরকম ভাবে কথাবার্তা বলি নাই, তা আমাকে একটু সময় দিতে হবে। এটা নভেম্বরের মানে মিড নভেম্বর আমি এই কথাটা বললাম মাঝামাঝি। তো বললে যাচ্ছে ঠিক আছে, আমি খুব বেশি সময় আপনাকে তোমাকে আর কি, তখন তো আপনি নাই, তুমি তো চলে আসছে, তো তোমাকে খুব বেশি সময় দিতে পারবো না, হচ্ছে তুমি ডিসেম্বরে আমাকে প্রথম দিকে জানাই দিবা।
আচ্ছা, বেশি সময় দিতে পারবে না? কেন
দিতে পারবে না? কারণ বাড়িতে বিয়ের প্রস্তাব আসছে,
চাপাচাপি চলছে।
হ্যাঁ, চাপাচাপি চলছে, ইয়ে করছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার তো এই এই সময়টা তো বাড়ি যাওয়াটাও মুশকিল। তো যাই হোক, হচ্ছে আমি বললাম আচ্ছা আমি ডিসেম্বরে জানাই দিব। এর মধ্যে আমাদের ফোন আলাপ তো চলছেই, হচ্ছে বিভিন্ন মানে যে যে যখন যে কাজটা করতাম শেয়ার করতাম। এখানটাতে বলি যে প্রথম প্রথম সে ফোন করতো, কিন্তু পরে একটা নেশার মতোই হয়ে গেল যে আমাকে এখন ফোন করতে হয় আর কি। মানে হচ্ছে আমি বাড়িতে কথা বললাম, কথা বলার পরে আমার আব্বা তো তখন ছিলেন, আব্বাকে বললাম আব্বা এই অবস্থা হচ্ছে, তখন আমার আব্বা একটু বললেন যে না কোনো প্রতিবন্ধী নিয়ে তোর বিয়ে করার দরকার নাই, বিয়ে করার দরকার নাই, কারণ হচ্ছে তুই একজন প্রতিবন্ধী মানুষ। হ্যাঁ, তো তুই যদি প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করিস, হচ্ছে আসলে দুজনের ইয়েটা বেশি ভালো হয় না। তখন আমি আমার আব্বাকে আবার একটা যুক্তি দিলাম যে আমি যদি একজন অপ্রতিবন্ধী মেয়েকে বিয়ে করে নিয়ে আসি, তো আমার এই দুর্বলতা নিয়ে দুর্বলতার সুযোগ সে নিতে পারে, সুযোগে বিভিন্ন কথাবার্তা আমাকে বলতে পারে, কিছুদিন পরে আমার কাছে নাও থাকতে পারে।
দুটোই খুব শক্তিশালী যুক্তি এবং ইনফ্যাক্ট এটা হয়ে থাকে প্রতিবন্ধীদের জীবনে। হ্যাঁ বলুন।
তো এই ইয়েটা হচ্ছে আমি আমার আব্বাকে বললাম এবং বললাম যে না আমি তো ওকে মানে পছন্দ করি এবং ভালোবাসি। আমার আব্বা বললো ওই সময়টায়, আমার আব্বা কিন্তু লেখাপড়া মানে বেশি করে নাই, বললো যে দেখ যৌবনকালে এরকম ভালো লাগা এরকম পছন্দ করা অনেক দেখছি আমি, এটা পরে আর থাকে না।
এখানে একটু বাবার সঙ্গে আপনার বাবার সঙ্গে একটু আমি যোগ করতে চাই বিষয়টা নিয়ে। আমি আমি মনে করতে পারছি না এখানে যে কোনো একটা খুব বড় মাপের একজন সেলিব্রিটি আমাদের পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম। আমরা এটাই জানি যে বিয়ের পরে ভালোবাসা থাকে না, তখন এটা সাদা মাটা হয়ে যায়, অনেকে এটা খুব হাস্যরস করেও বলেন ভাই বোন সম্পর্ক হয়ে যায় হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে। বিষয়টা না উনি খুব চমৎকার একটা মানে বাক্য দিয়ে খুব সুন্দর করে বলেছিলেন, মানে বিয়ের পর আসলে লাভটা যায় কোথায়, এটা আসলে সবার ক্ষেত্রে কেন এরকম হয়। এবং আমার কাছে মনে হচ্ছে হুইচ ইজ এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে 100% অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কিংবা সেন্টেন্স যাই বলি না কেন। হ্যাঁ, বিয়ের আগে দুজন দুজনকে পাওয়ার জন্য যে ধরনের আকর্ষণ অনুভূত হয়, যে ধরনের চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, যেহেতু কোনো একটা মিশন থাকে যে আমরা বিয়ে করতে চাই, সম্পর্ক করতে চাই, একটা সংসার করতে চাই, সেটা সংসার শুরু হওয়ার পরে ওই ফিলটা থাকবে না, এটাই স্বাভাবিক। তাহলে লাভটা কোথায় যায়? মানে সপ্তাহান্তে সেই গোলাপ ফুল নিয়ে আসা কিংবা সপ্তাহান্তে সেই একটু রেস্টুরেন্টে বসা কিংবা কোথাও একটু বসে খানিকক্ষণ কথা বলা, এই জিনিসগুলো থাকে না। তো এগুলো এগুলো কোথায় যায়? ভালোবাসাকে হারিয়ে যায়। তো উনি খুব চমৎকার করে একটা কথা বললেন যে লাভটা তখন রেসপন্সিবিলিটিতে ডাইভার্ট হয়ে যায়। মানে হাজবেন্ড চেষ্টা করে কিভাবে সংসারটাকে টিকিয়ে রাখা যায়, কিভাবে বেশি বেশি পয়সা ইনকাম করা যায়, কিভাবে সংসারের আর্থিক যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করা যায়। ওয়াইফ চিন্তা করে পাশাপাশি এটাকে কন্ট্রিবিউট করে কিভাবে ছেলেমেয়েদের কে ভালোভাবে মানুষ করা যায়, মানে দায়িত্বটার দিকে চলে যায় হচ্ছে ভালোবাসা। সুতরাং ভালোবাসা আসলে হারিয়ে যায় না, ভালোবাসার রূপটা চেঞ্জ হয়ে যায়। আমার কাছে খুব চমৎকার লেগেছে উদাহরণটা, এন্ড হুইচ ইজ 100% ট্রু আমার কাছে যেটা মনে হয়। ওকে, যাই হোক, আপনার বাবা যেটা বলেছেন সেটাও একত্র রাইট, অনেক সময় হারিয়ে যায়।
হ্যাঁ না, উনি অবশ্য বলেছেন যে যেহেতু আমি বললাম যে মেয়েটাকে আমার পছন্দ এবং আমি ওকে ভালোবাসি, তখন আর কি উনি এটা বলছিলেন ওই অর্থে যে আসলে এই ভালোবাসাটা ওই সময়টাই আর ভালো নাও লাগতে পারে আর কি। সেটা তারপরে উনি হচ্ছে আমাকে বললেন যে তুই এক কাজ কর, বাড়িতে আয়, তোর জন্য একটা মেয়ে হচ্ছে আমি দেখছি আর কি। হচ্ছে মেয়ে কি করে বলে যে পড়ালেখা করতেছে, অনার্সের প্রথম বর্ষের ছাত্রী। আমি বললাম প্রথম বর্ষের ছাত্রী ও কি আমার সম্পর্কে সবকিছু জানে, অর্থাৎ মানে আমি যে দৃষ্টি প্রতিবন্ধী ইয়ে এগুলো কি জানে সে? তখন বলছি হ্যাঁ জানে। জানে তারপরেও আসবে কিসের জন্য? এটা আমি আমার আব্বাকে প্রশ্ন করতেছি। বলছে তুই আমি যেটা বললাম তুই আয় বাড়িতে, বাড়িতে আসার পরে আমি হচ্ছে তোকে মেয়েটাকে দেখাই, দেখতে চাইছে ওরা। আমি বলছি না আমি তো বাড়ি যাবো না এখন, আর আমি হচ্ছে ইয়ে করতে পারবো না ওটা, ওই মেয়েটাকে মানে ওই মেয়েটার সাথে কথা বলতে পারবো না। আমি সবসময় মানে ইয়ে করতাম যে না আমি বলতে পারতাম যে মেয়েটাকে দেখতে পারবো না, আমি না মেয়েটার সাথে কথা বলতে পারবো না আমি, এরকম বলে হচ্ছে। তখন আমার আব্বা একটু মন খারাপ করলো, মানে আমার আব্বা কখনোই আমাকে কোনো বিষয়ে জোর করে নাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমার জন্য মানে একটা ইয়ের বিষয় আর কি, যা কিছু বলতাম বুঝাইতো, বোঝানোর পরে কোনো বিষয়ে যদি আমি না মানতাম একটা দীর্ঘশ্বাস আচ্ছা ঠিক আছে। তো বললাম আমার আব্বাকে ওইখানে কথাবার্তা বলে আমি বললাম যে না আমি আসলে বাড়িতে আসতে পারবো না, ওটা মানে আমি ইয়ে করবো না, এখানে হচ্ছে ওকে পছন্দ করছে, ওর সাথে আমি মানে আমার বিয়েটা হবে আর কি, এরকম বললাম বা ফোনটা রেখে দিল আর কি, রাগ হয়েই রাখলে এটা বুঝতে পারলাম। আমিও রাত্রে মানে আর ফোন দেয় না, ফোনটা আমারও একটু মনটা খারাপ হয়ে গেল, আব্বাকে বললাম, আব্বা ইয়ে করলো না, ফোনটা বন্ধ করেই ঘুমালাম আর কি। পরে সকালবেলা অন করলাম, অন করার সাথে সাথেই দেখি মানে রিং হলো, কি ব্যাপার ফোন বন্ধ ছিল কেন জয়া? আমি মানে বললাম যে আসলে খুব ঘুম আসছিল তো এজন্য আর ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। পরে ওর সাথে অতটুকুই বলে শেষ করে আমি মানে আমার ডেইলি রুটিন যেটা সেটা ইয়ে করলাম, কাজের জন্য প্রস্তুতি নিলাম, কাজ ইয়ে টিয়ে করে বেরোলাম, চলে গেলাম অফিসে। ওই দিন রাতের বেলায় হচ্ছে ফোন দিল সে, কি ব্যাপার ফোন এরকম বন্ধ ছিল কেন গত রাত্রে? তখন আমি বললাম যে এরকম এরকম আমি বাড়িতে ফোন করছিলাম, আব্বার সাথে কথা হলো, আব্বা বা বাড়ির ওরা হচ্ছে রাজি না আর কি, এই মানে তোমার সাথে আমার বিয়েটা হোক এটা চাচ্ছে না।
ওকে, আপনি আপনার গার্লফ্রেন্ডকে সেটা বললেন না, জয়কে সেটা বললেন?
সেটা বললাম। তখন হচ্ছে বললো তাহলে তুমি এখন কি করবা? আমি বললাম না, আমি তো ওটা পরে জানাই দিছি আমার আব্বাকে যে আমি বিয়ে এখানটাতেই করবো আর কি। আমার জন্য একটা মেয়ে দেখছিল, সে অনার্স প্রথম বর্ষের ছাত্রী, সেটাও ওকে বললাম। হ্যাঁ, তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে তো হবেই, তো বিয়ে হচ্ছে কবে নাগাদ আমরা করছি?
ওকে,
এইখানটাতে সে আমাকে হচ্ছে যেটা বললো একটা ইয়ে, যে বিয়ে যদি হয় তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? হচ্ছে যে চাকরিটা করা যাবে না। তাহলে খাওয়া দাওয়া কিভাবে
মানে চাকরিটা করা যাবে না? কি আপনাকে অফার দিল এটা?
জয়া আর কি,
জয়া মানে আপনাকে চাকরিটা অফ করতে বলছে?
অফ করতে বলছে।
কেন?
বলছে যে যেহেতু হচ্ছে আমি হচ্ছে গ্রুপ মেম্বার, হ্যাঁ আমার গ্রুপের লোকজন জানবে বা পাড়ার লোকজন ইয়ে করবে, এজন্য হচ্ছে যে যুক্তিটা আমাকে দিল আমার কাছে খুব বেশি পছন্দ না হলেও
আমার কাছে খুব বেশি লজিক্যাল মনে হয়।
হ্যাঁ, না হলে
জব ছাড়া আপনি তাহলে করবেন নাকি?
সেটাই, না হলেও আমি হচ্ছে মানলাম আসলে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। এদিকে সবকিছু ছাড়ার প্রস্তুতি আমার মানে চলল। আমি হচ্ছে প্রথমে ইমেইলে জানালাম যে আমি এরকম এরকম হচ্ছে আমার পারিবারিক সমস্যার কারণে আমি চাকরি করতে পারছি না।
ওকে,
তখন আমাকে হচ্ছে ডাকলেন কান্ট্রি ডিরেক্টর যে কি ব্যাপার তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কেন? আমি তো মানে মানে ভাই বলতাম তো, হচ্ছে তুমি বেকারত্বের জ্বালা কি বুঝো আমাকে জিজ্ঞাসা করতেছে?
রাইট,
আমি তো তখন হ্যাঁ তা তো বুঝি, কিন্তু ভাই আমি আসলে অপারগ হয়েই আপনাকে লিখছি, আমি চাকরিটা করতে পারছি না। অর্থাৎ আমিও ডিটারমাইন্ড হয়ে গেলাম কেন জানো, যে আমি চাকরিটা আর করবো না আর কি। তো চাকরি মানে রেজিগনেশন আমি যখন নিয়ে গেলাম, আমার মনে আছে কান্ট্রি ডিরেক্টর কিছুতেই হচ্ছে ওই রেজিগনেশন লেটারে সিগনেচার করতে চাইলেন না, হাতে দিলাম পড়লেন, আমি কি এটা সিগনেচার করব? আমাকে তুমি ভেবে দেখো, কারণ হচ্ছে যে চাকরি এটা অনেক ইয়া ব্যাপার, তুমি বেকারত্বের জ্বালা কি জিনিস হয়তো কালকে থেকে তুমি সেটা বুঝতে পারবা, ইয়ে করতে পারবা। আমি বললাম না ভাই সেটা আমি বুঝি, কিন্তু মানে ওনাকে আমি আবার কনভিন্স করার চেষ্টা করতেছি। তো ঠিক আছে আমি ইয়ে করছি, সিগনেচার করে দিচ্ছি। তখন আবার একটা অনুরোধ করলাম, ভাই আমার টাকা পয়সাটা যেন সবকিছু একবারই যেন পায়, আমাকে যেন এখানটাতে আর আসতে না হয়। উনি সেটাও করলেন যে ঠিক আছে আমি এটা ইয়ে করে দিচ্ছি, অ্যাডভান্সে ফিনান্সে ফোন করে দিলেন। ফোন করে দেওয়ার পরে হচ্ছে ইয়ে হলো, বললো যে আচ্ছা তুমি সবকিছু একবারেই নিয়ে যেতে পারবা, সমস্যা নেই আমি সব করে দিলাম। আর একটা জিনিস বলছি, তুমি যাচ্ছ, তুমি তো কোনো মানে কোনো এখানে অকারেন্স করার পরে হচ্ছে যাচ্ছ বিষয়টা এরকম না, আমরাও তোমাকে টার্মিনেট করি নাই, সেই ক্ষেত্রে তোমার জন্য দরজা খোলা থাকলো, যদি তোমার এরকম হয় যে তুমি চাকরি করতে চাও বা হচ্ছে কোনো ইয়ে থাকে তুমি আবার আসতে পারবা, এরকম আমাকে উনি বললেন।
ওকে,
এখন আমি চাকরিটা তারপরে তার কিছুদিন পরে, অর্থাৎ আমি মনে করেন যে এটা তো 2008 এর ঘটনা বলছে প্রথম দিকে, হ্যাঁ তো 2008 হচ্ছে জানুয়ারি মাস এই সময়টা নিচ্ছি আর কি চাকরি ছাড়ার জন্য। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমি আর চাকরি করবো না, এরকম ভাবে রেজিগনেশনে আমার উল্লেখ ছিল। তো উনি সব ইয়ে করে দিলেন 20 তারিখে জানুয়ারির সব সিগনেচার ইয়ে দিয়ে করে, যা প্রক্রিয়া করার সেই প্রক্রিয়ার মধ্যে হচ্ছে ফেলে দিলেন আর কি। তো আমি ওকে আবার ইয়েটা জানালাম যে আমি, তুমি তো বললা যে এরকম এরকম আমি চাকরি করব না, বল ছাড়তে, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি।
ওকে,
তখন তখন ও আবার বলছে সত্যি, হ্যাঁ চাকরিটা কি ব্যাপার, অবাক হয়ে যাচ্ছে মনে হয়, যে হ্যাঁ আমি তো না 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 চাকরি হচ্ছে ছাড়লে, আমি ছাড়লে মানে এখন তো আমি রেজিগনেশন দিয়ে ফেলছি, হচ্ছে এটা এখন উইথড্র করা, ছাড়লে মানে কি বলতে চাচ্ছ? তখন হচ্ছে না আর একটু সময় হচ্ছে, তখন আমতা আমতা ইয়ে করলাম, শোনো আমি যখন চাকরি ছাড়ছি এখন রেজিগনেশন তো তোলার মতো আর ইয়ে নাই, এটা তো আর হবে না,
ওকে
খারাপ দেখায়, তো যার জন্য হচ্ছে এখন তুমি কি বলতে চাও ক্লিয়ারলি বলো। তখন আবার একটু হাসলো, না ঠিক আছে ছাড়ছো, এটা দেখলাম আর কি, মানে তুমি কি ইয়ে করো। আমি বললাম এইটা দেখার কিছু নাই, এই জন্য যে আমি যখন আসছি অনেক ভাবার পরে এখানটাতে আসছি, তোমার তো মনে থাকা উচিত বেশ কিছুদিন সময় নিয়েছিলাম ইয়ে করছিলাম। তো যাই হোক, আমি জানুয়ারি মাসে ছাড়লাম চাকরিটা, ফেব্রুয়ারি থেকে বেকার হয়ে গেলাম। হচ্ছে ইতোমধ্যে আবার আরেকটা জায়গায় একটা কনসালটেন্সি বলা যায় আর কি, ওটাও একটা মানে আন্তর্জাতিক সংস্থা, ওটা হচ্ছে সংক্ষেপে SSI বলে আর কি। তো সেইখানটাতে হচ্ছে আমি একটা ইয়ে পেলাম ট্রেনিং করানোর জন্য, কম্পিউটার ট্রেনিং দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদেরকে, তো সেটাতে যোগ দিলাম।
আপনি চাকরি ছেড়ে দিয়ে আপনি ওকে বিয়ে করার জন্য আপনি একটা ট্রেনিং সেন্টারে যোগ দিলেন?
হ্যাঁ।
এদিকে আপনার ফ্যামিলিও মোটামুটি রাজি না মেয়েটাকে বিয়ে করাতে?
একেবারেই রাজি না, মোটামুটি মানে কোনোভাবেই রাজি না।
বিষয়টা চিন্তা করে দেখুন যে যে মানুষ নিজেই এসবের সম্পর্কে জড়াতে চাননি, সে এরকম একটা চাকরি পাওয়ার পরে একটা ভালো NGO, তখন মানে যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য এটা একটা সোনায় সোহাগা জব যেটাকে বলা চলে, সেরকম একটা প্রতিষ্ঠানে তিনি শুধুমাত্র লাভের কারণে মেয়েটার কথা শোনার জন্য, জয়ার কথা শোনার জন্য ছেড়ে দিয়ে কোন রকম একটা ট্রেনিং, এবং উনি যে ছাড়তে বললেন সেটা আমার কাছে খুব লেম এক্সকিউজ মনে হয়েছে। সামহাও আপনি সেটা শুনেছেন, লাভ ইজ টোটালি ব্লাইন্ড এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ইমোশন ইজ টোটালি ব্লাইন্ড অ্যান্ড ইট ক্যান কাট ইউ লাইক হেল। মানে এটা আসলে ওই যে একটা কথা আছে না, এভরিথিং ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, যুদ্ধে এবং ভালোবাসায় সবকিছু সম্ভব,
কিছু সম্ভব।
বলুন তারপর।
তো তারপরে সেখানে জয়েন করলাম, জয়েন করার পরে হচ্ছে ওখানেও কাজটা শুরু করলাম, বিভিন্ন স্কুলে দৃষ্টিহীন ছাত্রদেরকে কম্পিউটার ট্রেনিং হচ্ছে দেওয়ার কাজ আর কি। তো শুরু করার পরে এখন হচ্ছে বিয়ের কথা বলছি যে তাহলে হচ্ছে কখন আমরা বিয়ে করছি, কবে ওকে জিজ্ঞাসা করলাম, তখন বলছে আমি আমি তো বাড়িতে কথাবার্তা বলছি ইয়ে করছি, তো ওরাও ওরকম মানে বাড়ি থেকে চাচ্ছে না যে এরকম বিয়েটা হোক। আর একটা ইয়ে হচ্ছে যে আমার তো আগের হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্সটা হয় নাই, মানে আমাকে এই ব্যাপারটা এখন বলছে, এর আগে কিন্তু ওটা বলে নাই যে ওর সাথে ডিভোর্স হয় না, যে এই বিষয়টা প্রথম দিকে আমাকে সে বলে নাই আর কি। এনিওয়ে হচ্ছে আমাকে যখন এটা বললো তখন আমি একটু তো অবাক হয়ে গেলাম যে এটা মানে কি হলো, ডিভোর্স হয় নাই কারণ কি বলে, একটা মামলা চলতেছে। আচ্ছা মামলা চলছে, ঠিক আছে আমি হচ্ছে মামলাটার কি অবস্থা বলে যে তাহলে একটু আমাদের বাড়িতে আসতে হবে, মামলার অবস্থা ইয়ে টিয়ে জানতে গেলাম। আমি তখন হচ্ছে বাড়িতে গেলাম, ওদের বাড়িতে যাওয়ার পরে ওর মার সাথে দেখা, ওর মা হচ্ছে তখনও জানে না আর কি, হ্যাঁ আমাকে মানে ওইভাবে জানে না, আমার সাথেই ওনার মেয়ের সম্পর্ক সেটা জানে না।
ওকে,
তো দেখার পরে হচ্ছে কথাবার্তা হওয়ার ফাঁকে জিজ্ঞাসা করছে যে আপনি কি, আপনিই বলতো আপনি কি বিয়ে করছেন, আমাকে বলছে ওর মা, আমি বলছি না তো, বলছে আচ্ছা ঠিক আছে একটা দাদি নানি বয়সের দেখে বিয়েটা করে ফেলেন।
ওকে ওকে, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, মাত্র কয়েক মিনিটের বিরতি, পাঁচ মিনিট পর আমরা আবারও মারজানুল ইসলামের জীবনের গল্পে আবারও ফিরে আসতে চাই, এবং যারা জীবনের গল্প বলার জন্য আমাদের এখানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282, আমি আবারও বলি 0961389282, ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920, Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজি কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে, সময় রাত 12টা, আমাদের সঙ্গে রয়েছেন মারজানুল ইসলাম, আমরা তার জীবনের গল্পে আবারও ফিরতে চাই এবং সবাইকে বলছি যারা ওনার সঙ্গে কমিউনিকেট করতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজি কিবরিয়া নামে। ওকে, যেখানটি আমরা ছিলাম সেখান থেকে ফিরতে চাই, বলুন।
জি, মার কাছ থেকে এই কথা শোনার পরে স্বভাবতই একটু খারাপ লাগলো যে মানে আমি দাদি নানি বয়সের কাউকে একজনকে দেখে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, উনি বলছে বলছে। পরে জয়াকে বললাম যে তোমার মা কিন্তু এটা বলছে, ও দেখলাম একটু মন খারাপ করলো আর কি। তো এরপরে ওর ওর হাজব্যান্ডের মামলার ইয়েটা দেখলাম যে প্রায় রায়ের পর্যায়ে আছে। একটা পরামর্শ দিলাম যে সরকার কিন্তু এইভাবে সহযোগিতা করে, চাইলে আপনারা এটা নিতে পারেন। তখন বলছে আমাদের উকিল তো এটা কিছু বলে না। আমি যাই হোক, এটা আপনি আলাপ করেন। বলছে না তাহলে আমাকে বলতেছে আর কি, তাহলে আপনি আমাদের উকিলের সাথে একটু কথা বলেন। তো আমাকে মোবাইলটা ধরায় দিলাম, তখন কথা বললাম। বলছে যে ঠিক আছে, যদি এটা তো হচ্ছে যদি ওরা চায় তাহলে আমি একটা একটা ফর্ম পূরণ করে তারপরে হচ্ছে ইয়ে করতে হবে, সেটা সমস্যা নেই। যাই হোক, ওই দিন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আমি ওদের বাসাতেই থাকলাম, আসা সম্ভব হয় নাই আর কি। ওদের বাসাতে থাকলাম রাতটা, তারপরে বললাম যে ঠিক আছে এই মামলার রায় হওয়ার পরে হচ্ছে আমরা বিয়ে করছি, এটা তো নিশ্চিত।
ওকে,
তখন বলছে হ্যাঁ আমরা বিয়ে করছি, এটাতে আর অসুবিধা নাই। ফেব্রুয়ারি মাসে চলছে, অর্থাৎ যেহেতু চাকরি নাই এখন হচ্ছে এই কাজগুলো করছি আর কি। মার্চেও এরকম কথাবার্তা হচ্ছে, ওদের বাসায় যাওয়ার পরে কে কি বললো এগুলো এইসব কথাবার্তা হচ্ছিল আর কি। আমি ওকে বললাম যে আচ্ছা বিয়ের পরে আমরা মানে থাকবো কোথায়, আমি তো দিনাজপুর বাড়ি, এটা তো জানাই আমি, তাহলে বাড়িতে তুলে দেবো। তখন বলছে না না না, এইখানটাতে থাকতে হবে, অর্থাৎ দক্ষিণাঞ্চলে খুলনাতে থাকতে হবে। তো আসলে মানে সম্ভব না, বাড়িতেই বরং ভালো হবে। এরকম আমি ইয়ে করলাম, তখন ও জিদ করলো যে না না খুলনাতে হচ্ছে থাকতে হবে, ইয়ে করতে হবে, কারণ আমি এখানে উন্মুক্ততে ভর্তি হয়েছি, ইয়ে হয়েছি, পড়াশোনা করে SSC দিতে হবে। তারপরে আচ্ছা ঠিক আছে তাহলে খুলনাতেই মানে থাকবো, এরকম বললাম। যা বলছে আমি মোটামুটি শুনছি, ওর যে চাওয়া সে ইয়েতেই ধীরে ধীরে যাচ্ছি আর কি। ওদের বাড়িতে যখন গেলাম, এখানটা একটু পিছনে ফিরি, বাড়িতে যখন গেলাম তখন দেখছিলাম যে অবস্থা খুব একটা সুবিধার না ওদের ফ্যামিলির আর কি, আর্থিক অবস্থার কথা বলছি। ওর বাপ চাকরি করে ফরেস্টে আর কি, বেশ ওরা অনেকজন মানে পরিবারে, চার বোন আর কি। যাই হোক, দেখছি যে মানে বেশ ঋণ আছে। তো ইয়ে করলো কি, হঠাৎ ওর সম্পর্কে নানা ওর কাছে মানে টাকা চাচ্ছে। তো টাকা চাওয়ার বিষয়টা আমার কাছে আসলে ভালো লাগে নাই, যেভাবে চাচ্ছে মানে প্রায় হাতে পায়ে এরকম ধরতেছে, ইয়ে করতেছে। তখন আমি মানে টাকার কি দরকার ওকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তখন বলছে যে না, যে একজন টাকা পায় তো আমাদের আমাদেরকে চাপ দিচ্ছে পরিবারকে টাকাটা দেওয়ার জন্য। তখন আমি কি করলাম, 1000 টাকা দিলাম ওকে। এই ইয়েটা আর কি বাদ গেছিল ওদের বাড়িতে থাকাকালীন সময়ের, এটা একটু যোগ করলাম আর কি। তো চাকরি যেহেতু ছেড়ে দিলাম, এখন ওইখানটাতে আসলে আমার পক্ষে থাকাও সম্ভব হচ্ছে না। এখন কোথায় থাকবো আসলে, বাড়িতে আমি যাচ্ছিও না। তখন আমি কি করলাম, ঢাকাতে প্রতিবন্ধী কর্মজীবী হোস্টেল, এখানটাতে একটা অ্যাপ্লিকেশন করলাম থাকার জন্য। লাকিলি একটা সিট পেয়ে গেলাম থাকার জন্য, ওখানটাতে থাকছি আর হচ্ছে মানে ফোনে কথা হচ্ছে।
ওকে,
একদিন এটা হচ্ছে মার্চের শেষের দিকের কথা বলছি, আমি বললো যে আমরা এপ্রিলের 20 তারিখে বিয়ে করবো।
ওকে, তখন আপনার আর্নিং সোর্সটা কি আমি একটু আরেকবার ক্লিয়ার করি সবাইকে। কম্পিউটার ট্রেনিং সেন্টার, ওখানে আপনি কি শেখাতেন?
দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদেরকে মানে কম্পিউটার, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, এই জিনিসগুলো শেখাতাম।
এটা থেকে আপনার কত টাকা আসতো মাসে?
এটা হচ্ছে ট্রেনিং বেসিস ছিল তখন,
মানে মান্থলি ফিক্সড কোনো স্যালারি নাই,
রিফ্রেশার ছিল আর হচ্ছে একটা বেসিক কোর্স ছিল। বেসিক কোর্স 14 দিন, থাকা খাওয়া যাতায়াত সব মিলায়ে পার ডে ছিল 1800 টাকা। বললো যে এপ্রিলের 20 তারিখে আমরা বিয়ে করি। আমি বললাম যে তাহলে পহেলা বৈশাখ না কেন? না, পহেলা বৈশাখে ইয়ে করবো না, তবে 20 তারিখে ইয়ে করবো, আমার একটা আবদার পূরণ করতে হবে। আমাকে বলতেছে বিয়ের আগে আবার কি আবদার? আমি ওকে বললাম এখন বলো কি আবদার। তখন হচ্ছে বলছে যে আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে হবে, স্যামসাং গ্যালাক্সি ছিল ওই সময়, লিল চ্যাম একটা ফোন ছিল আর কি। বললাম যে না, এটা তোমার তো ফোন আছেই। তখন সে কিছুতেই ইয়ে করছিল না যে না আমাকে একটা ফোন একটা মানে কিনে দিতে হবে আর কি। শেষ পর্যন্ত ওই একটা স্ক্রিন টাচ ফোন কিনে দিলাম।
ওকে,
প্রথমে হচ্ছে একটা মানে চাইনিজ কম দামি একটা ফোন কিনছিলাম বললাম, তখন তো খুব মানে একটু রাগ হয়ে গেল আমার উপর। হ্যাঁ, তুমি হচ্ছে বললাম তোমাকে একটা গ্যালাক্সি ফোন কিনে দেবে স্যামসাং এর, পরে ওটা ফেরত দিয়ে একটু টাকা আবার দিয়ে হচ্ছে ওই ফোনটা কিনে এখন পাঠাবো কিভাবে।
ওকে,
তখন বললো যে হচ্ছে এরকম কুরিয়ারে পাঠা দাও। পহেলা বৈশাখের আগেই 11 তারিখ এপ্রিলের পাঠিয়ে দিলাম।
ওকে,
এর মধ্যে ওদের বাড়িতে মানে বেশ গ্যাঞ্জাম হতো মাঝে মাঝে, আমাকে এগুলা শোনাতো মা বাবার মধ্যে আর কি, যে গ্যাঞ্জাম গুলো হতো সেগুলো শোনাতো ইয়ে করতো। তো 11 তারিখে আমি পাঠানোর পরে ওকে জানাই দিলাম যে আমি পাঠা দিছি, এখন তুমি তুলে নিও। আমাকে তারপরের দিন 12 তারিখে ভোরবেলা আমাকে শোনাচ্ছে, ওর মা খুব মানে চিল্লাচ্ছে ইয়ে করতেছে ওর বাপের সাথে, বলে দেখো এই যে অশান্তি মানে আমাদের ফ্যামিলিতে এগুলো রেগুলার চলে।
ওকে,
হ্যাঁ, এটা তো আমাকে শোনা কি খুব বেশি লাভ আছে, বলছে না যেহেতু হচ্ছে একসাথেই থাকবো ইয়ে করবো এটাও তো তোমার জানা দরকার। তো 12 তারিখ গেল এইভাবে, 13 তারিখে ফোনটা পায়ে সে আমাকে ফোন দিল যে পাইছি আমি ফোন। 13 তারিখ গেল, এখন 14 তারিখে হচ্ছে ও ওই যে যে গ্যাঞ্জাম হয়েছিল ওই গ্যাঞ্জামের ইয়েতে সে কাউকেই না জানায় হচ্ছে ও বাড়ি থেকে চলে গেল।
ওকে,
বাড়ি থেকে চলে গেল মানে হচ্ছে একেবারে অনেক দূরে, অনেক দূরে মানে কারুর সাথে কোন রকম কোন যোগাযোগ নাই কিছু নাই, গাজীপুরে গার্মেন্টসে কাজ করার জন্য। এগুলো পরে জানছি সেটা মানে অগ্রিম বললাম, ধীরে ধীরে বলছি যে কিভাবে জানলাম বা কি ঘটলো।
ওকে,
চলে গেছে 14, 15, 16, 17 এরকম কয়েকদিন গেল, ওর ফোন আর খোলা থাকে না। এখানে বলে রাখি ও অনেকগুলো সিম ব্যবহার করতো, আমার কাছে ওই সময়টায় 2টা সিমের নাম্বার ছিল, ওই 2টা টোটালি অফ।
ওকে,
18 তারিখ রাত্রে একটা মেয়ে আমাকে ফোন দিল, বলে যে আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে বলতেছে। আচ্ছা, আমার শুভাকাঙ্ক্ষী এত রাত্রে আমাকে ফোন দেয় না, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে সন্ধ্যার সময় সন্ধ্যার মধ্যেই কথাবার্তা শেষ হয়ে যায়। আমি বলছি আপনার নাম্বারটা আমার থাকলো, কারণ তখন রাত 11:30 বাজছে আর কি, নাম্বারটা থাকলো, আমি এখন ঘুমাচ্ছি হচ্ছে আপনাকে পরে আমি ফোন দিব। পরের দিন সকালবেলা ওকে ফোন দিলাম যে কি ব্যাপার বলেন আপনি কে, আপনার আপনি আমার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী হলে তো হচ্ছে মানুষ মানুষকে পরিচয়টা দেয়, কিছুতেই হচ্ছে পরিচয় দিতে চাচ্ছিল না। এনিওয়ে হচ্ছে আমি ওর কাছ থেকে পরিচয় ইয়ে টিয়ে বার করলাম, মানে বাসা কোথায় ইয়ে কোথায় এসব সবকিছু বার করে নিলাম। বললো যে আমাদের বাসায় গাজীপুরে, এসব সবকিছু বললো আর কি, একটু বাইরে যাবো এই জন্য হচ্ছে রেখে দিলাম। রেখে দিয়ে ওই হচ্ছে আবার সারাদিন পরে আসলাম, রাত্রে ফোন দিছে আর কি। হ্যাঁ, ফোন দিয়ে বলছে আচ্ছা আপনার মনের মানুষ কোথায়, আমাকে শুধু এটুকু বলছে আর কি। হ্যাঁ, মেয়েটা ওই যার সাথে কথা এখন হচ্ছে যে শুভাকাঙ্ক্ষী বলছিল, ওর নাম হচ্ছে শোভা। ও বলছে যে আপনার মনের মানুষ কোথায়।
মনের মানুষ বলতো জয়ের কথাই বলছে।
হ্যাঁ হ্যাঁ, আমি বলছি মনের মানুষ মানে, আমি ওকে জিজ্ঞাসা করছি। তখন আমি বললাম যে আমার মনের মানুষ মানে আপনি কি বলতে চাচ্ছেন। তখন বলছে যে হ্যাঁ আপনার মনের মানুষ তো নিশ্চয়ই একজন আছে। হ্যাঁ, থাকতে পারে। তখন বলছে যে আমি ইচ্ছা করলে আপনার মনের মানুষের সাথে আপনাকে কথা বলায় দিতে পারি। তখন তো বোঝা হয়ে গেছে যে ও ওখানটাতে আসছে। আমি তখন বললাম যে ঠিক আছে একটু দেন। ও বলছে যে না, ওই পাশ থেকে ও আশেপাশে জয়া মানে বোঝা গেল, ও আস্তে করে বললো যে কথা বলবো না আর কি। হ্যাঁ, এরকম একটা কিছু সাউন্ড আসলো, তখন বলছে না এখন তো কথা বলবে না। ঠিক আছে, যদি না বলে তাহলে তো।
হঠাৎ করে এরকম কেন হলো,
এখনো ওর সাথে কথা বলতে পারি নাই।
তখন পর্যন্ত আপনি জানেন না আসলে কেন এরকম
করছে? আমি জানিও না। হ্যাঁ,
এর মাঝখানে আপনাদের 22 তারিখে বিয়ে হওয়ার কথা ছিল, 20 তারিখে ওটা কি পার হয়ে গেছে?
এটা 19 তারিখের কথা বলছি।
এটা 19 তারিখের কথা বলছেন আপনি?
হ্যাঁ, এপ্রিল 19 তারিখের কথা বলছি ওর সাথে, যে শোভা ওর সাথে কথা বলছি। তো 20 তারিখ তো আগামী কাল, অর্থাৎ 19 যেহেতু আজকে, 20 তারিখে আমি, তার মানে হচ্ছে যে বিয়েটা আর 20 তারিখে হচ্ছে না। 20 তারিখ সকালবেলা আবার ফোন দিলাম, যেহেতু জানলাম যে জয়া ওখানটাতেই আছে। তখন আবার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ওর সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনি একটু দেন আমাকে। তখন ও বলছে যে মানে কথা বলতে চাচ্ছে, কথা বল। অর্থাৎ শোভা হচ্ছে ওর বান্ধবী ছিল আর কি। তো বলছে যে না কথা বলবো না। পরে এক সময় হচ্ছে আমাকে জয়া ফোন দিল একটু উগ্র কণ্ঠে, আমাকে কোথায়, আমি বলছি কোথায় মানে হচ্ছে আমি যেখানে থাকি ওইখানটাতে ঢাকায়, বলছে কালকে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। আমি বলছি তুমি কোথায় এখন? বলছে যে কোথায় মানে সেটা তো তুমি জানোই যে আমি গাজীপুরে আছি। তো ওখানে কি করছো তুমি? বলছে যে না আমি আসছি হচ্ছে আমার বাবা আমাদের বাড়িতে আগুন লাগাই দিছিল চালের মধ্যে, ঝগড়া লাগছিল আমার মায়ের সাথে, আগুন লাগাই দিছিল, আমাকে নিয়েই ঝগড়া লাগছিল। আমি তোমাকে নিয়ে ঝগড়া লাগার কারণটা কি? তখন মানে ঘটনা যেটা বললো, যেহেতু ও প্রতিবন্ধী ছিল, ওর একজন নানা ছিল আর কি, তো ওকে সাইকেলে করে নিয়ে কোনো এক জায়গায় নিয়ে যাচ্ছিল ওর একটা কাজে, ওই জয়ার কাজে। তো ওর নানার সাইকেলে দেখে ওকে মানুষ একটু টিটকারি মারছিল, ইয়ে মারছিল। হ্যাঁ, মানে যেহেতু গ্রামের মেয়ে, ওই দেখ ল্যাংড়া, শেষ পর্যন্ত বুড়ার সাইকেলে উঠছে, এরকম এসব কথাবার্তা কথা উঠছিল। তো সেইগুলো ওর বাপ শুনছে, শোনার পরে এটা ওর বাপের কাছে ভালো লাগে নাই। এখন বয়স তো হয়ে গেছে, এখন ও সাইকেলে উঠবে কিসের জন্য? আমি অবশ্য ওটা বললাম যে হ্যাঁ, এটা ঠিকই হোক, নানা নানা তো আর আপন নানা না, হচ্ছে সাইকেলে ওঠার খুব বেশি কি দরকার ছিল? কাজটা হচ্ছে তুমি ভ্যানে ইয়েতে যায় তো করতে পারতা। বলছে হ্যাঁ, হচ্ছে মানে রাগ হয়ে যে আমার বাপও এটা বলছে, আমি এটা করতে পারতাম, সাইকেলে উঠছি দেখে কি হয়েছে, আমার কি ইয়ে হয়ে গেছে, এগুলো নিয়েই হচ্ছে ঝগড়াঝাটি। ঝগড়াঝাটি লাগার পরে বাড়িতে আগুন দিছে, হচ্ছে আমিও হচ্ছে এই এতে চলে আসছি যে না, ওখানে আর থাকবো না, হচ্ছে আমি একটা কিছু করব, হচ্ছে ফ্যামিলিকে দেখব, কাজেই যে আমার সাথে তোমার বিয়েটা আপাতত সম্ভব হচ্ছে না। আমি বলছি যে তাহলে আপাতত সম্ভব হচ্ছে না, এটা তো আমি বুঝতেছি, কারণ আজকে কথা বলতেছি, কালকে তো তোমার সাথে হওয়ার কথা ছিল বিয়ে আমার, সেই ক্ষেত্রে কবে হওয়া সম্ভব হবে জিজ্ঞেস করলাম। তখন সে বলছে যে কবে হবে এটা আমি এখন আর বলতে পারবো না। আমি বলছি দেখো, সম্পর্কটা এখনো এই পর্যায়ে আছে, আমি মনে হয় যে সহ্য করতে পারবো আসলে, যে এরকম ইয়ে না করে যদি তুমি আমাকে বলো যে আসলেই কি বিয়ে আমাদের হবে, মানে তুমি কি যেটা আশা আমাকে দেখাইছিলা স্বপ্নটা সেইটাই কি তুমি চাচ্ছ, নাকি এখন এসে তোমার পরিবর্তন হয়েছে সেইটা একটু বলো। না, কোনো পরিবর্তন হয় নাই, হচ্ছে আমি এখন বিয়ে করতে পারবো না আর কি, বলেই ও ফোনটা রাখলো। রাখার পরে ঠিক আছে, পরের দিন সকালবেলা ফোন দিলাম, দেখি ফোন বন্ধ। এখন ওই যে সেই শোভা মেয়েটা, ওর বান্ধবী যে যাদের বাসায় উঠছে, ওকে ফোন দিলাম, ও কোথায়? বলছে আপনি হচ্ছে এখানটাতে আসেন, আমি আপনাকে হচ্ছে ওর সাথে কথা বলা দিয়ে। আমি মানসিক ভাবে একটা প্রস্তুতি নিলাম যে আচ্ছা তাহলে যাই দেখা করার জন্য। এর মধ্যে বাড়ি থেকে ওর মা আমাকে ফোন দিল,
আচ্ছা,
যে জয়া তো বাসায় নাই, তো তুমি কি জানো ও কোথায়? তখন আমি বললাম যে হ্যাঁ খালাম্মা, আমি জানি, খালাম্মা ডাকতাম তখনও, জানি আমি ও কোথায় আছে। তখন বলছে কোথায় আছে? তখন হচ্ছে বললাম যে এরকম এরকম ঘটনা, নাকি আমি একটা নাম্বার দিচ্ছি, তখন আমি বললাম, তখন ওই শোভা মেয়েটার নাম্বারটা দিলাম যে আপনি ওর সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করলে আপনার মেয়েকে হচ্ছে পাবেন। ওই যে শোভা মেয়েটা, ও কি করছে, বাড়ি থেকে যাওয়ার সময় জয়া অনেকগুলো টাকা, প্রায় 30,000 টাকার উপরে হচ্ছে নিয়ে নিছিল।
ওকে,
আর হচ্ছে ওর মানে যে কাপড় চোপড় গয়নাগাটি এগুলো নিছিল, সেইগুলার শোভা করছে কি সব টাকাই চুরি করছে।
আচ্ছা,
মানে ও হচ্ছে ওদের গ্রামের বাড়িতে যাচ্ছে রাত্রে। তো তখন হচ্ছে ওর মা শোভাকে ফোন দিছে, ফোন দিয়ে কথাবার্তা বলছে এরকম আমার মেয়ে মানে কি তোমার কাছে গেছে? তখন বলছে হ্যাঁ আসে, ও অসুবিধা নাই, আমি আজকে একটু একটা বাহানা দেখা যায় যে অমুক কাজের জন্য বাড়ি আসতেছি, জয়া আছে ওখানটাতে, হচ্ছে কোনো অসুবিধা নাই। এই কথা হচ্ছে সকালবেলায় তো বাড়ি আসছে, এখন জয়া সকালবেলায় উঠে মানে ওকে আবার আটকা রেখে ফিরে আসছে একটা রুমে ওই শোভা। ও কোনোভাবেই ওদের বাড়ির যে যারা লোকজন ছিল খুলে দিছে, জয়ার ঘরে আসছে যেখানটাতে ছিল আসলে। জয়ার ঘরে এসে দেখে যে ওর ব্যাগ খোলা এবং ব্যাগের মধ্যে শুধু কাপড় চোপড় আছে, টাকা পয়সা বা গয়নাগাটি এগুলো কিছুই নাই। তখন সে হচ্ছে ওর ফোনটা অন করছে, ফোন করে অন করে যে বাড়িতে জানাইছে যে মা এই ঘটনা, আমি এখন মানে কিভাবে আসব, আমার কাছে কিচ্ছু নাই, তোমরা হচ্ছে আমাকে এসে নিয়ে যাও। তখন বাড়ি থেকে ওরা মানে ওর মা আর বাপ দুজনেই রওনা দিছে, রওনা দিয়ে এসে নিয়ে গেছে আর কি বাড়িতে। বাড়িতে নিয়ে যেতে যেতে ওই ঘটনাগুলো শুনছে আর শোভা ওর কাছ থেকে সবগুলো, মানে গয়নাগাটি আর টাকা পয়সা এগুলো যে নিয়ে গেছে বাড়িতে রওনা দিছে মূলত এগুলো রাখার জন্যই, সেইটা হচ্ছে শুনলো। শোনার পরে এখন বাড়িতে আসছে, যেহেতু শোভার বাড়ি ওদের বাড়ির কাছেই, গেছে আর কি, যে হচ্ছে বলছে যে তুমি এই জিনিসগুলো নিছো, প্রথমে অস্বীকার করছে যে না আমি আসলে এগুলো হচ্ছে এগুলো নিব কিসের জন্য, ওকে আমি আর বরং আশ্রয় দিলাম, ইয়ে করলাম, একটা চাকরিও পাওয়াই দিলাম, আচ্ছা আমি এগুলো নিবো কিসের জন্য? পরে হচ্ছে জয়া গেল, জয়া এক পর্যায়ে স্বীকার করছে যে হ্যাঁ আমি এগুলো নিছি। তো গয়নাগাটি গুলো তো হচ্ছে ওই সময় হচ্ছে কিছু মানে দু একটা বাদে সবগুলো উদ্ধার করতে পারছে, টাকাটা আর উদ্ধার করতে পারে নাই, পুরো টাকাটাই হচ্ছে সরায় ফেলছে।
ওকে,
তো যাই হোক, পরে যারা তো আসলে ওদের বাড়িতে আসার পরে কথাবার্তা এরকম আবার শুরু হইলো, বলতেছে তখন অভিমানের সুরে আমাকে আপনি করে বলতেছে, আপনি হচ্ছে আমার মাকে নাম্বার দিছিলেন না? যে হ্যাঁ দিছিলাম। কেন দিলেন আপনি নাম্বার? দিলাম, হচ্ছে আমাকে ফোন করছিল। তারপরে আমি অবস্থানটা জানাবো না, ওদেরকে টেনশনে রাখবো কিসের জন্য? এরকম বলা পাওয়ার পরে হচ্ছে সে আমাকে বলে যে আপনি আর আমাকে আপাতত ফোন দিবেন না, মানে হচ্ছে হ্যাঁ আপনি ফোন দিবেন না, হচ্ছে কারণ বললাম আপনি সেদিন বলছি যে আমাদের সাথে আমাদের বিয়েটা হবে অনেক দেরিতে এখন। আচ্ছা আচ্ছা, এখন তো তুমি বাড়িতে, এখন আমাকে একটু বলো যে আসলে এই এই কারণটা কি, বিয়েটা হচ্ছে দেরিতে হবে কেন? তখন বলছে যে আমি আমার মাকে বলছিলাম, কারণ ওদের এখানে বলে রাখি যে ওদের বাড়ির প্রধান হচ্ছে ওর মা। অর্থাৎ আছে না যে কোনো কোনো পরিবার যে মহিলা নির্ভর হয় সেটা আর কি, মহিলা নির্ভর একজন মানে গৃহকর্ত্রী, উনি সব দায় দায়িত্ব দেখাশোনা ইয়েটি উনিই করে।
ওকে,
তো আমাকে বলতেছে যে তোমার কথা বলছি, বলার পরে হচ্ছে বলছে যে তুই যদি ওর সাথে বিয়ে করিস তাহলে হচ্ছে কোনোদিন এই বাড়িতে তোর জায়গা নাই, ইয়ে নাই। তো আমি আমার মায়ের মনে কষ্ট দিতে পারবো না। তখন হচ্ছে আমি মানে বললাম যে দেখো এই জিনিসটা তোমার কিন্তু আগে ভাবা উচিত ছিল, তুমি কার মনে কষ্ট দিতে পারবা বা কার মনে কষ্ট দিতে পারবা না। আমি কিন্তু আমার বাপের মনে কষ্ট দিয়ে ফেলছি। তখন হচ্ছে আমি অত সাথে বুঝতে চাই না, আমি হচ্ছে মানে এখন মানে বিয়ের জন্য প্রস্তুত না। ঠিক আছে,
বিয়ের জন্য প্রস্তুত না?
হ্যাঁ, মানে তোমার সাথে বিয়ের জন্য প্রস্তুত এখন আমি না, কারণ যেহেতু আমার মা চাচ্ছে না আমি আমার মাকে কষ্ট দিতেও পারবো না, কাজে আমি এখন আর হচ্ছে তোমার সাথে বিয়ের জন্য প্রস্তুত না।
ওকে, জীবন আসলে নাটক হচ্ছে, নাটকীয়। ইনফ্যাক্ট আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার এখান থেকে ফিরবো, মাত্র 4 মিনিটের বিরতি, মানে চুপ করে শুনছিলাম আসলে ঘটনাটা কোন দিকে যায়। 4 মিনিট পরে ফিরে আসছি। আপনারা অবশ্যই কানেক্টেড হতে পারেন আমাদের ফেসবুকে www.facebook.com/ ওখানে গিয়ে কমেন্টস করলে আমাদের যিনি আজকের গেস্ট আছেন তিনি ওটা জানার সুযোগ পাবেন। ফিরে আসছি 4 মিনিট পরে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে মারজানুল ইসলামের জীবনের গল্প। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি, এরকম একটা প্রস্তাব যখন আপনাকে দিল তখন এর পরের গল্পগুলো আমরা একটু শুনি স্টেপ বাই স্টেপ।
হ্যাঁ, যখন আমাকে বলল যে আমি এই মুহূর্তে আসলে তোমার সাথে বিয়ের জন্য প্রস্তুত না, তখন হচ্ছে ধীরে ধীরে আমার মনটা হচ্ছে একটু মানে কি করতে চাচ্ছে এটা আমার কাছে প্রশ্নটা এখন যাচ্ছে। কারণ হচ্ছে যে আমি ওর জন্য চাকরিটা ছাড়লাম, তারপরে হচ্ছে আমি আবার আমার আব্বার কথা অমান্য করলাম আর কি, তারপরে হচ্ছে ওর সাথে বিয়ের জন্য একটা তারিখও ইয়ে হয়ে গেল। এখন ইয়েতে ফোনে ফোন আলাপ হলো, এখন ফোন খোলা থাকে কিন্তু ফোন দিলে আর সে রিসিভ করে না। এইটা নিয়ে বেশ একটু উদ্বেগের মধ্যেই উৎকণ্ঠার।
মানে বিষয়টা কিরকম হলো যে আপাতত বিয়েটা স্থগিত থাকুক এরকম কোনো কিছু নাকি বিয়ে করবে না?
বলছে আমার মায়ের মনে কষ্ট দিতে আমি পারবো না।
মানে এটার মিনিংটা আসলে কি সেটা আপনি তখন পর্যন্ত জানেন না?
আমি জানি না।
ওকে ওকে,
তো হচ্ছে এখন ফোন দিচ্ছি সে ফোন ধরে না। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই আমার হচ্ছে দিনগুলো যাচ্ছিল, যেহেতু আমি বাড়িতেও যাচ্ছি না, ঢাকাতে ওই কর্মজীবী হোস্টেলে আছি, একা একা কারোর সাথে শেয়ার করতে পারছি না আর কি। এইভাবে অল্প অল্প করে কথা হচ্ছিল, বাড়িতে আসার পর এই যে ফোনটা অফ করলো, বন্ধ করে রাখলো, টানা 1 থেকে 1.5 মাস, সেদিনের তারিখটা মনে আছে 18 তারিখ পর্যন্ত হচ্ছে ওর সাথে আমার আর কোনো কথাই হয় নাই। জুনের 18 তারিখে সে ফোনটা রিসিভ করলো। রিসিভ করার পরে আমি ওকে বললাম যে কি ব্যাপার, এতদিন ফোন ধরল না, ইয়ে করল না? বলে আমি এখন খুব ব্যস্ত থাকি, হচ্ছে আমার ফোন ধরার মতো সময় আমার থাকে না। আচ্ছা, আমিও তো ব্যস্ত থাকি, আগেও তো ব্যস্ত ছিলাম, আগে তো অনেক কথা হতো তোমার সাথে আমার। বলছে হ্যাঁ আগে তো হতোই, আগে অনেক কথা হতো, ইয়ে হতো, কিন্তু এখন হচ্ছে আসলে এরকম কথা বলতে ভালো লাগে না। তো এখন তো হচ্ছে যেহেতু ফোন ধরলা, কিছু কথা বলা যাবে? আমি জিজ্ঞেস করলাম। বলছে হ্যাঁ কথা বলা যাবে, খুব বেশি কথা বলা যাবে না। আমি বলছি আচ্ছা, আমিও খুব বেশি কথা আসলে বলতে চাচ্ছি না, আমি একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এই যে ইয়েটা শুরু করলাম আমার সাথে, 20 তারিখ ডেট পার হয়ে গেল, সেটা সমস্যা নেই, হচ্ছে তারিখ নির্ধারণ করে বিয়ে তো করতেই পারি, কিন্তু তুমি সেই দিন বললা যে তুমি তোমার মায়ের মনে কষ্ট দিতে পারবে না, আমাকে একটু যদি বিষয়টা বুঝায় বলতে পারো আর কি। তখন বলছে যে শোনো, আমার মা আমাকে ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাকে মানুষ করে আসছে, আমি প্রত্যেকের মা বাবাই তাই করে, আমারও তাই, সেই জন্য আমি আমি কিছুতেই আমার মাকে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। এটা আমাকে যখন জানালো, তখন আমি বলছি তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমার সাথে আমার বিয়ে হবে না। তখন বললো যে না এরকম ধরার কিছু নাই, আমি না তুমি তো তোমার মায়ের মনে কষ্ট দিতে পারবে না, তাহলে আমি ইয়ে বলছে না আমার মা আসলে খুবই অসুস্থ, এরকম অবস্থা, ওরকম যেটা বলছে আমি সেটাই বলছি যে আমার মা ধরো যে মারাই যাবে, তখন তো আমার আসলে যাওয়ার জায়গা থাকবে না, হচ্ছে আমি তখন হচ্ছে মানে তোমার ওখানে চলে আসবো, সব কিছু ফেলে দিয়ে ইয়ে করে আমি তোমার ওখানে চলে আসবো, কারণ আমার মা যতদিন পর্যন্ত আছে হচ্ছে আমি আমার মায়ের মনে কষ্ট দিতে পারবো না, এক, দ্বিতীয়ত হচ্ছে আমার মা মরার পরে আমার এখানটা আমার আর কোনো জায়গা থাকবে না যাওয়ার, আমি হচ্ছে তখন তোমার কাছে চলে যাবো, ততদিন কি তুমি অপেক্ষা করতে পারবে না? আমি বলছি যে ততদিন তো একটা নির্দিষ্ট হয়ে যায়, কতদিন? এটা আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও আর কোনো উত্তর দিতে পারে নাই। আমি বলছি ঠিক আছে অপেক্ষা করব অনির্দিষ্টকাল বোঝায় আর কি, দেখা যাক কতদিন অপেক্ষা করতে পারি, আমিও এটাও বললাম আমি বা কতদিন অপেক্ষা করতে পারি আর কি। ওই রাতের জন্য আমার খুবই রাগ হয়েছে, ফোনটা আমি কেটে দিলাম, ফোনটাকে আমার ফোন আসলে বন্ধ করলে তেমন অসুবিধা হয় না, এই জন্যই আমি ফোনটাকে বন্ধ করে দিলাম কয়েকদিনের জন্য, যা ওর সাথে হচ্ছে আমি চেষ্টা করব যোগাযোগ না করার জন্য। তো ফোন বন্ধ রাখতে চাইলেও আসলে বন্ধ রাখা যায় না, কারণ হচ্ছে আমি তো একটা জায়গায় কাজ তো করি, ও দেখে রাত্রেবেলা আমার ফোনে ফোন দিল আর কি, বলে কি ব্যাপার ফোন বন্ধ রাখো কেন, ওর সাথে কথা বলবো না ইয়ে করবো না, এই জন্যই ফোনটা বন্ধ রাখছিলাম, ওখানটাতে মিথ্যা কথা বললাম না, ফোনটা মানে নষ্ট হয়ে গেছিল তো এই জন্য ফোনটা বন্ধ রাখছিলাম, তো বলো কথাবার্তা বললাম ইয়ে করলাম। জুলাইয়ের 10 তারিখের দিকে খুব কান্নাকাটি করতেছে ফোন দিয়ে আর কি, কান্নাছো কেন? আমার মায়ের খুবই অসুখ, কি হয়েছে? মুখে ক্যান্সার হয়ে গেছে, তারপর হচ্ছে জরায়ুতে ক্যান্সার হয়ে গেছে, এরকম বললো আমাকে। আমি বললাম আচ্ছা তাহলে হচ্ছে কিরকম টাকা পয়সা খরচ হতে পারে, তোমার কি কোনো ধারণা আছে? তখন বলছে যে হ্যাঁ হচ্ছে অনেক টাকাই লাগবে, কিছু টাকা হচ্ছে জোগাড় করা আছে, এখনো হচ্ছে প্রায় 65,000 টাকা লাগবে। আমি বললাম আচ্ছা হচ্ছে তোমার মা মানে তো আমারও মা আর কি, যদিও তুমি হচ্ছে
আমরা বুঝতে পারছি যে আপনি সামহাও তাকে হেল্প করতে চাচ্ছেন। না এখানে একটা বিষয় আমরা একটু আবার যদি আমাদের শ্রোতাদের জন্য মনে করিয়ে দিই, মানে বিষয়টা আপনার জায়গা থেকে দাঁড়িয়েছে এরকম যে আপনার ফ্যামিলি থেকে তো কোনোভাবেই বিয়ে দিবে না মেয়েটার সঙ্গে, এবং তার ফ্যামিলি থেকেও আপনাকে বিয়ে দিবে না, এটা ক্লিয়ার। মেয়েটাও এখন একটা দোটানার মধ্যে আছে, যেহেতু তার পারিবারিক বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে, সে আসলে বাবা মার কথা শুনবে নাকি আপনার কথা শুনবে? এবং সেই জায়গাটিতে আপনি একটা খুব স্ট্রিক্ট ভূমিকায় চলে গিয়েছেন যে না, আপনি আপনার ফ্যামিলির বাইরে গিয়ে হলেও মেয়েটাকে পাওয়ার জন্য, আপনি চাকরি ছেড়ে হলেও মেয়েটার সম্মান রক্ষার্থে আপনি তাকে বিয়ে করতে চান, কিন্তু মেয়েটা একটা সিদ্ধান্ত নিতে পারছে না, সামহাও তাকে আপনি হেল্প করবার জন্য 65,000 টাকা অনেক টাকা আপনার জন্য আমি জানি, এবং সেটা দিয়ে আপনি হেল্প করতে চাচ্ছেন। গল্পের জায়গাটা কিন্তু এখন এই জায়গাটা দাঁড়িয়ে আছে, রাইট?
ঠিক 65,000 টাকা আমি পুরো দেইনি, 56,000 টাকা দিয়েছিলাম।
ওকে, বাট আপনি হেল্প করতে চেয়েছেন তো, 56,000 টাকা অনেক টাকা। ওকে বলুন, তারপর?
তারপরে
এবং সেই টাকাটা উনি নিয়েছে, আপনার ফ্যামিলি কি জানতো যে এই টাকাটা কোথা থেকে আসতেছে? জয়ের ফ্যামিলি
না 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 জানতো না,
জানতো না,
সেটাই একটু বলছি আর কি, যে আমি যখন দিতে চাইলাম তখন বললো যে না এত টাকা আমি কিভাবে দিব কিভাবে ইয়ে করে, তখন আমি বললাম যে ঠিক আছে হচ্ছে টাকা ধার নিচ্ছ শোধ দিলেই হবে, এরকম বললাম আর কি। তখন বলে যে যদি আমার মা জিজ্ঞাসা করে যে মানে কিভাবে এই টাকাটা পাইলা ইয়ে করলাম, বলবা যে ঋণ নিচ্ছি আর কি। হ্যাঁ, তখন বললো যে ঠিক আছে তাহলে দাও। কিভাবে দিলাম সেটাও ঢাকা থেকে খুলনাতে এসেই দিলাম, ওর সাথে দেখা করে তারপরে দিলাম। হসপিটালে ভর্তি হবে, খুব খুশি টাকা পাইছে, হসপিটালাইজ হবে, সাথে থাকবে কে? কেউ নাই। তখন বলছে যে আমি আমাকে সাথে যা থাকতে হবে, বলছি তুমি কতটুকু হেল্প করতে পারো, তোমার তো আসলে পায়ে সমস্যা আছে, হচ্ছে যাবো ওখানে আমার খালা আছে, ওখান থেকে কাউকে একজনকে নিব, এরকম ভাবে করতে হবে আর কি। তো যাই হোক, ওর মাকে অপারেশন করলো আর কি। হ্যাঁ, এর মধ্যে আমাদের কথাবার্তা তো চলছেই, তখন ওকে কতদিন এটা তো তুমি বললা না, এটা কিভাবে আমি বলবো? এটা তো বললাম যে যতদিন আমার মায়ের বর্তমানে হচ্ছে তোমার সাথে বিয়েটা আসলে সম্ভব হবে না, ইয়ে হবে না, এরকম কথাবার্তা চলতো। তো হসপিটালাইজ হয়ে অপারেশন অগাস্টের হচ্ছে 16 তারিখে আমাকে রাত্রে একদিন ফোন দিল, বলতেছে ঠিক আছে হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমার মায়ের সাথে কথাবার্তা বলছি, ইয়ে করছি, আমি মানে বিয়ে করবো আর কি, তারা তারা আমার সাথে মানে তোমার বিয়ে দিতে চাইছে, শর্ত আছে। কি শর্ত? বলছে যে আমার নামে তোমাকে জায়গা কিনে দিতে হবে
বিয়ের আগেই।
বিয়ের আগেই আমি বলছি জায়গা কিনবো, কিন্তু তোমার নামেই হতে হবে এটা। বলছে না আমার নামে হতে হবে। এর এর কারণটা কি? বলছে যে আমি বিয়ে করব, বিয়ে করে চলে আসবো এখানটায়, আর যাবো না। ভালো কথা, তুমি যাবা না সেই জন্য হচ্ছে তোমার নামে কেন এখন ইয়ে করতে হবে? যৌথ নামে আমরা হচ্ছে জায়গা যদি আমি কিনি তাহলে যৌথ নামে কিনবো, কোথায় কিনতে হবে সেটাও আবার একটা ইয়ে দিচ্ছে, চাপ আমাকে দিচ্ছে, বলছে যে খুলনাতে জায়গা কিনতে হবে। আমি বলছি আমার বাড়ি তো হচ্ছে উত্তরাঞ্চলে, আমি তো দক্ষিণাঞ্চলে আসলে থাকতে চাচ্ছি না, চাই না, ওই দিকে কিনবো। বলছে না আমি হচ্ছে এখানে মানে থাকবো, ইয়ে করবো। মানে শেষ মুহূর্তে বললাম যে ঠিক আছে দেখি জায়গা দেখবো, তবে এক নামে না যৌথ নামে জায়গা কিনবো। এইটা তো অবশ্য সে মানে গড়িমসি করে হলেও রাজি হলো, খুলনায় এরকম জায়গা পেলামও একটা মানে কিনবো এই মুহূর্তে। হচ্ছে বলছে না 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 এখন হচ্ছে জায়গা টায়গা ইয়ে করার দরকার নাই, হচ্ছে আমাদের সংসার গোছাইতে হবে, সব যা লাগে আর কি, খাট, ড্রেসিং টেবিল টেবিল।
আপনি ওনাকে জিজ্ঞেস করছিলেন না যে এই বিষয়গুলো কি তোমাকে কেউ শিখিয়ে দিচ্ছে, মানে তোমার ফ্যামিলি থেকে এটা বলছে নাকি তোমার নিজে থেকে এই বিষয়টা আসছে?
আচ্ছা চাহিদাটা বলি তারপরে বলছি।
জি জি
হ্যাঁ সব মানে দিল আর কি, যেগুলো যেগুলো লাগবে। আচ্ছা এই মানে মুহূর্তে মুহূর্তে তোমার তোমার সিদ্ধান্ত বদলাচ্ছ তুমি, তুমি কি আমার সাথে খেলা করতে চাইতেছো না কি? তোমাকে কেউ তোমার সাথে কেউ আছে কি এটার ইয়ে পেছনে? তখন সে হাসতেছে, বলছে আমার পেছনে কে থাকবে, আমি কারুর কথা শুনি না বাড়িতে, আমার যেটা মনে হয়, কারণ আমি, ও বলছে আমি আগে যে ছেলে ঘরে ছিলাম সে আমাকে আসলে কিছুই দেয় নাই, একটা শাড়ি পর্যন্ত বিয়ের সেটাও দেয় নাই, কাজে আমি এবার যখন বিয়ে করব সাজায় গুছায় আমি বিয়ে করব, এমনি এমনি যাব না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি এগুলো তো আমাদেরই লাগবেই, কিনবো, সমস্যা নেই। তো তখন সে হচ্ছে তার মার সাথে এখন মানে কথাবার্তা বলতাম আমি তখন আর কি, জানলো যে হচ্ছে ওর মা রাজি,
ওর মা রাজি হয়ে গেছে
হ্যাঁ বিয়ে দেওয়ার জন্য। আমাদের বিয়েটা বললো যে আমরা অক্টোবর মাসের 10 তারিখে হচ্ছে বিয়েটা করবো, 2008 ঘটনা বলছি।
ওকে
মানে বিয়ের ডেটটা ফাইনাল করলো হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখে।
ওকে
কিছু শর্ত সাপেক্ষে আমাকে বলতেছে। কি শর্ত? বলছে দেখো তুমি প্রতিবন্ধী ছেলে, তো বলছে যে তুমি প্রতিবন্ধী ছেলে, এখন আমি তোমাকে নিয়ে আমি আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারবো না। হ্যাঁ বলছে যে কারণটা কি?
আমি আপনাকে প্রশ্নটা করছি এবং প্রশ্নটা করা শুধু করার জন্যই করছি ফিলিংস এর জায়গাটা থেকে, কারণ বিষয়টা অলরেডি আমার সাথে তারা জানেন। তারপরও সে নিজেও প্রতিবন্ধী ছিল, রাইট?
শারীরিক
শারীরিক প্রতিবন্ধী ছিল, তার চোখে দৃষ্টি ছিল, এবং সে কারণে সে বলতো যে তুমি আমার চোখ দিয়ে পুরো পৃথিবীটা দেখো। শারীরিক প্রতিবন্ধী বলতে কি সমস্যা?
পায়ে সমস্যা ছিল,
পায়ে সমস্যা ছিল। ওকে আপনি তো তাকে কখনো এই ধরনের কথা বলেননি যে তোমার এই পায়ের সমস্যা নিয়ে আমি কোনোদিন আমার বাড়িতে নিতে পারবো না, বলেছেন কখনো?
কোনোদিনই ওর প্রতিবন্ধিতা নিয়ে একটা সেকেন্ডের জন্য আমি ওকে কখনো হচ্ছে কোনো ব্যঙ্গাত্মক কোনো উক্তি করি নাই।
ওকে ঠিক আছে বলুন তারপর।
তো তারপরে আমাকে বললো যে তোমাকে নিয়ে আমি কিন্তু আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারবো না, যেহেতু প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করতাম সেই সময় জেনেছি যে প্রতিবন্ধীদের এটা ঘটে, এখন আমার বেলা যে ঘটবে এটা তো আমি কখনোই চিন্তা করি নাই। আমি একটা জিনিস এখানটাতে ভাবলাম, ও যখন এই কথাটা বললো সে লজ্জা পাবে, হয়তো সে মানে মানতে পারবে না, এরকম একটা কিছু আমার নিজের ইয়েতে দাঁড় করে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো এমনি আত্মীয় স্বজনের বাড়িতে কম যাই, আমি তোমার আত্মীয় স্বজনের বাড়িতে তুমি নিলেও আমি যাইতাম না, যাবো না, অসুবিধা নেই। বলার পরে হচ্ছে সে বেশ রাজি হয়ে গেল, অক্টোবরের 10 তারিখে আমাদের বিয়ে কথা হলো, তার আগেই হচ্ছে এই জিনিসপত্রগুলো কিনবে যেগুলো লাগে আর কি সংসারে যা যা লাগে। সেপ্টেম্বরের শেষের দিকে অর্থাৎ 25-26 দিকে পোস্ট অফিসের মাধ্যমে আর কি টাকা পাঠিয়ে দিলাম যে জিনিসগুলো কেনার জন্য। সে জিনিসগুলো কিনলো, মানে এক একটা জিনিস কিনছে আর আমাকে জানাচ্ছে। এবার হচ্ছে যে বাসা ভাড়া নিতে হবে, ওর মা বাবা বাসা ভাড়া খুঁজতে ইয়ে করতেছে। শেষে হচ্ছে খুলনার জায়গাটার নাম বলছি না আমি, একটা জায়গাতে সে তার মা বাবা একটা বাসা আশেপাশেই তার আত্মীয় স্বজনরা আছে একটা বাসা হচ্ছে নিল।
ওকে
আমি ঢাকা থেকে অক্টোবরের 7 তারিখে খুবই সাধারণ কিছু জিনিস জাস্ট কাপড় চোপড় একটু কিনলাম, কিনে 7 তারিখ রাত্রে রওনা দিয়ে 8 তারিখে চলে গেলাম খুলনাতে।
বিয়ে করার জন্য,
বিয়ের জন্য।
এবং আপনার সঙ্গে কি আপনার ফ্যামিলি কেউ ছিল?
না না, কেউ ছিল না।
মানে ফ্যামিলি ধরে নিয়েছে যে আপনি ফ্যামিলির তখন আর কেউ না, এরকম কি?
ফ্যামিলি ওটা ধরে নাই, আমি তাদেরকে চিঠি দিয়েছি যে আমি এরকম এরকম বিয়ে করতে চাচ্ছি, হচ্ছে মানে কেউ আসলে হচ্ছে ভালো হবে। তখন
ফ্যামিলি রেসপন্স কি ছিল?
না সেটাই বলছি, যে ওরা বলছে যে না আমরা
এই বিয়েতে রাজি না,
যাইতে পারবো না।
ওকে ঠিক আছে বলুন।
তো আর 7 তারিখে রওনা দিলাম, 8 তারিখে ফ্রেন্ডরা আছে আর কি, তো এক ফ্রেন্ডের বাসায় উঠলাম। তো 9 তারিখে সব মালামাল নিয়ে ওই ভাড়া করা বাসায় আসছে, আসার পরে আমিও 9 তারিখে ওই বাসাটাতেই গেলাম যেটাতে আমরা থাকবো আর কি। ওই বাসাটাতে গেলাম, দেখি যে সে মানে সব লোকজন হচ্ছে একত্রিত হয়েছে, ইয়ে হয়েছে। আমি ওই জিনিসগুলো দেখে আমার একটু চোখের মধ্যে আসলে পানি আর ধরে রাখতে পারি নাই, কারণ হচ্ছে আমি বাড়িতে আমার এই জিনিসগুলো নাই।
আমরাও কিছুটা কনফিউজ আসলে কি নাই। আমরা ছোট্ট একটা বিরতি নেবার পরে ফিরে এসে গল্পের শেষ ভাগে ফিরবো। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আজকে এখানে জীবনের গল্প বলছেন আমাদের এক দৃষ্টি প্রতিবন্ধী ভাই মারজানুল ইসলাম, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা একজন শিক্ষিত ভদ্রলোক। তার জীবনে প্রতিবন্ধিত্ব নিয়ে যে ধরনের মেন্টাল এবং ফিজিক্যাল সাফারার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর পড়াশোনা করার পরেও, তার অবস্থা যদি এরকম হয় সামাজিকভাবে একেবারে ব্যক্তি সম্পর্কের জায়গাটা থেকে, তাহলে আর যারা আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পৌঁছাতে পারে না, তাদের অবস্থা কতটা শোচনীয় আপনি একটু চিন্তা করতে পারেন আজকের এই গল্পটা শোনার পরে। ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরেই গল্পের শেষ ভাগে ফিরছে।
ক্লোজ আপ প্রেজেন্টস, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
একেবারে শেষ ভাগে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। জীবনের গল্প বলার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এখানে আসতে পারেন, ফোন করতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 0961389289। জি ভাই, ফিরি আপনার কাছে। আপনি ওইখানে এমন একটা জায়গায় আমরা শেষ করেছিলাম যেটা বলছিলাম যে ঘরে ঢোকার পর আপনার খুব খারাপ লাগছিল, কারণটা একটু আমার শ্রোতাদের জন্য একটু পরিষ্কার করতে চাচ্ছি।
হ্যাঁ, সেটা হচ্ছে যে যেসব আসবাবপত্র আমি মানে দেখলাম আর কি ঘরে, সেগুলো আসলে আমার ফ্যামিলিতে নাই, আমি দিতে পারি নাই আর কি। সেটা দেখে একটু মানে খারাপ লাগছিল যে আমি এই জায়গাটাতে থাকবো, ইয়ে করবো, অথচ আমি আমার পরিবারকে নিয়েই তো আমি থাকতে পারতাম, একসাথে ইয়ে করতে পারতাম, এগুলো ভেবে একটু খারাপ লাগছিল। তো এটা 9 তারিখের কথা, 9 তারিখ রাত আমার প্রমোদে গেল, 10 তারিখ সকালবেলা এক কাজের বাসায় আমরা গেলাম আর কি, মানে দিনমহকটা কিরকম নির্ধারণ করা হবে। ওরা চাচ্ছিল যে 4.5 লাখ টাকা, তখন আমি বললাম যে না, এত টাকা তো এরকম তো না যে আপনার মেয়েকে আপনি বিক্রি করতেছেন বা আমি কিনতে আসছি, বিষয়টা তো আসলে এরকম না। কারণ দিনমোহরের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমি আমার সাধ্যমতো একটা দিনমোহর নির্ধারণ করা উচিত, যেটা নাকি হচ্ছে দিতে পারবো। তো
এই একটা বিষয় নিয়ে আমি জানি না, মানে মেয়ে পক্ষ থেকে কেন এত জোরাজুরি করা হয় ফর সোশ্যাল সিকিউরিটি। অফকোর্স একটা বিষয় আমি আপনি খুব বলি, আমাদের বাংলাদেশের যৌতুকের এগেনিস্টে কিন্তু মারাত্মক রকম ভাবে আন্দোলন হয়েছে এবং সেটা সফল আন্দোলন। কোন জায়গায় যৌতুক নেওয়াটা এটা একটা ভয়াবহ রকমের অপরাধ, এবং এরকম খোঁজ খবর পেলে সেখানে পুলিশে অ্যাকশন আমরা নেই, এটা ভালো। আমি বলি লাস্ট 10 বছরে কিন্তু একটা ভালো জায়গায় আমরা পৌঁছে গেছি, এনজিওর কল্যাণে হোক, সরকারের সচেতনতার কারণে হোক, মিডিয়ার ভূমিকার কারণে হোক। কিন্তু যে দিনমোহর কেন্দ্রিক এক ধরনের যন্ত্রণা, হ্যাঁ, এবং এটা যে 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা, 25 লাখ টাকা ফর সোশ্যাল সিকিউরিটি মেয়েটার জন্য, এবং প্রেস্টিজের জায়গা থেকেও দেখেন যে আপনার মেয়ের বিয়ে হয়েছে, জিজ্ঞেস করে দিনমোহর কত, এবং ওনার বলতে ভালো লাগে যে আমার মেয়েকে 20 লক্ষ টাকা দিনমোহর দিয়ে উনি বিয়ে করেছেন, এটাও কিন্তু এক ধরনের অত্যাচার, সামাজিক অত্যাচার আমি মনে করি। এবং কারণ রিলিজিয়াস ওয়েতে দিনমোহরের বিষয়টা এরকম যে ছেলে যতটুকু সামর্থ্য আছে সেটাই সে দিবে, এবং এটা এরকম হওয়া উচিত যে কোনো ভাবে হোক পরিশোধ করে দেবে। অবশ্য এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেন, যেটা মাপ চেয়ে নিতে হয়, ওটা এটা করে নিতে হয়। আমি ঠিক জানি না যে ধর্মীয় ভাবে এটা আসলেই সাপোর্টেবল কিনা।
না, এটা ধর্মীয় ভাবে কোনোভাবেই দিনমোহরটা মাফ করার কোন রকম ইয়ে নাই এখানে। মানে সুরা নিসাতে আপনি দেখবেন যে এটা স্পষ্টভাবে বলা আছে যে এটা টাকা দেওয়ার পরে স্ত্রী যদি হচ্ছে ওখান থেকে কিছুটা ফিরিয়ে দেয় সেটা আপনি নিতে পারবেন।
ওকে, তাহলে আমার কথা হচ্ছে যে এইরকম একটা জিনিস আমরা যেটা ধর্মীয় ভাবেও যাচ্ছে না এবং সামাজিক ভাবে তো ছেলেটার উপর অত্যাচার করা হচ্ছে, সেটাকে আমরা কেন প্রশ্রয় দিচ্ছি? এটার জন্য একটা আইন হওয়া উচিত আমার মনে হয় যে দেনমোহর কোনোভাবেই জোরাজুরি করে এটা করা যাবে না। ছেলের যতটুকু সামর্থ্য আছে ঠিক সেভাবেই সে সেটা দিয়ে নিবে, তাহলেই তো বিষয়টা সুন্দর হয়ে গেল। বিষয়টা এখন উল্টো হয়ে ফিরে এসছে, আমার কাছে মনে হয় এটাও এক ধরনের যৌতুক।
আমার কাছেও তাই মনে হয়। তো যাই হোক, ৪.৫ লাখ টাকা তখন এটা নিয়ে একটু দর কষাকষি শব্দটাই ব্যবহার করছি, দর কষাকষি হলো আর কি। তো শেষ পর্যন্ত যেটা হলো যে ১,৭৫,০০০ টাকা হচ্ছে দেনমোহর নির্ধারণ করা হলো আর কি। ওইখানটাতে আবার কতটুকু নগদ আর কতটুকু বাকি এটা নিয়ে একটা ইয়ে হলো। তো তখন হচ্ছে আমি ওকে বললাম যে কিছু টাকা তো তুমি নিছিলে ইয়ে করছো, এখান থেকে মনে হয় এটা বাদ দিয়ে বাকিটা হচ্ছে ইয়ে হতে পারে। একটু গড়িমসি ইয়ে টিয়ে করার পরে আমি বললাম ঠিক আছে তাহলে অর্ধেক অর্ধেক করেন। মানে ওই মেয়েটা বললো যে হ্যাঁ এটা করা যেতে পারে আর কি, ওর মাকে বুঝালো, ওর মা বাবা রাজি হচ্ছিল না এটাতেও। তো যাই হোক শেষ পর্যন্ত এইভাবে হচ্ছে বিয়েটা হয়ে গেল। ১০ তারিখ আমরা বাসায় ফিরলাম, বিয়ে হলো ঠিকই, বাসর আর হলো না। হচ্ছে ও বললো যে আমার শরীরটা খারাপ, হচ্ছে আমাকে আবার ১১ তারিখেই আর একটা ট্রেনিং এ যেতে হবে আমাকে। আমি চলে গেলাম ১১ তারিখে ট্রেনিং করানোর জন্য, ১৫ দিনের জন্য। ওর মাঝে মাঝে ফোনে কথা হচ্ছে, ইয়ে হচ্ছে, বেশ ভালোভাবেই বলতো, কথাবার্তা চলতো, কি করছে মানে একটু কেয়ারিং যাকে বলে আর কি, সেই মন মানসিকতা নিয়েই কথাবার্তা দুজনের মধ্যেই হতো। তো ট্রেনিং শেষে আমি চলে আসলাম। যদি এটাকে ধরে নেন যে বাসর রাত, তাহলে এটাকে হচ্ছে বাসর রাত বলতে আপনারা পারেন, আমি বলছি না আর কি। থাকলাম বেশ কয়েকদিন ওর সাথে, থাকলাম, ইয়ে করলাম। তারপরে হচ্ছে আর একটা ট্রেনিং এ আবার আমি চলে গেলাম। হচ্ছে আসলাম, আসার পরে থাকলাম কিছুদিন, প্রায় ১০ দিন খানিক থাকলাম। থাকার পরে হচ্ছে আর একটা ট্রেনিং করানোর জন্য গেলাম। তো ও আমাকে ওখানটাতে বলছিল যে সে একটু ওদের বাড়িতে যাবে কিছুদিনের জন্য। আমি ট্রেনিং এর দিকে চলে গেলাম, ও হচ্ছে ওদের বাড়িতে গেল। এরকম মাঝে মাঝে কথা হতো, ওর মায়ের সাথে কথা হতো, কিছু কিছু জিনিস হচ্ছে দেখতাম যে অতিরঞ্জিত করে বলতো। অর্থাৎ এরকম ওর মাকে বা ওর ফ্যামিলিকে বলতো যে আমি যদি কোনো ছেলের সাথে ফোনে কথা বলি তাও আমার হাজব্যান্ড কিছু বলে না, কোন ছেলেকে বাসায় নিয়ে এসে গল্প করি তাও আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে কিছু বলে না। তখন হচ্ছে ওর মা এই জিনিসগুলো আমাকে বলতো যে তুমি বলে তোমার বউ তো অন্য ছেলের সাথে যদি কথা বলে তাও তুমি কিছু বলো না, আবার হচ্ছে বাসায় নিয়ে এসে গল্প করে এটাও এগুলো কিছু বলো না।
মানে বিষয়টা কি এরকম, আমি যদি আমার পার্সেপশনের জায়গা থেকে বলি যে আপনার পৌরসত্বের যে ক্ষমতা সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন তুলেছে, ব্যাপারটা কি এরকম?
এরকম একটু সামনে গেলে বিষয়টা
ক্লিয়ার হবে।
তো বললাম যে না, এগুলো আপনার মেয়ে যেগুলো বলছে এগুলো আসলে ঠিক না, এত মানার কথা না, আমি বা কেন মানবো, এগুলো বেশি বেশি বলছে আর কি। এটা ওর মায়ের সাথে কথা হলো। যেটা হয়েছে যে একদিনের একটা ঘটনা বলি, ঈদের সময়ের ২০১১ পরের বছর আর কি, ঈদের সময় ওর আত্মীয় বাড়িতে বেড়াতে গেল। তো আমাকে তো আগেই বলছে যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আমাকে হচ্ছে নিবেন আসে। তো ওর মা ওর বাবা বলতেছে যাওয়ার জন্য, আমি বললাম যে না আমি যাব না, আপনারা ঘুরে আসেন। ঠিকই ওরা গেল, যাওয়ার পরে সন্ধ্যার সময় আসছে, আসার পরে আমাকে বলতেছে তুমি হচ্ছে আমাকে জিন্দা লাশ করে রাখছো কেন, তোমাকে আমি নিয়ে যেতে পারি না কোনো জায়গায়, আমার ইয়ে বলে পরিচয় করা দিতে পারছি না। এখন সেটা তো তোমার ব্যাপার, আমি তো তোমাকে বলি নাই যে খবরদার তুমি কিন্তু আমাকে কারোর সাথে পরিচয় করায় দিও না, ইয়ে করায় দিও না, বলছো আমি সেটাই জাস্ট করতেছি। এখন তুমি যদি জিন্দালাস হয়ে থাকো আমি তোমাকে বানাই নাই, তুমি নিজে নিজে হয়েছো।
একে তো হচ্ছে আপনাকে নিচ্ছে না, তারপরে গিয়ে তার সমস্যা হচ্ছে, এই জন্য সে জিন্দালাস হয়ে গেছে,
জিন্দালাস হয়ে গেছে। মূল যেটা বিষয় আমি যেটা জানতে পারলাম আর কি, সেটা হচ্ছে যে মেয়েটা আসলে স্বভাবগত দিক থেকেই ভালো ছিল না। এইটা
না, আমি কারোর স্বভাব নিয়ে কোনো কিছু বলতে চাই না অনুষ্ঠানে, আপনার সাথে রেজাল্টটা শেষ পর্যন্ত কি দাঁড়িয়ে আছে?
আমার সাথে রেজাল্ট যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে মেয়ে আমার সাথে থাকে নাই, মানে যাওয়ার সময় আমার কাছ থেকে প্রায় ৩.৫ লাখ টাকা নিয়ে চলে গেছে। ও একবার কনসিভ করেছিল, সেই ইয়েটাও সে নষ্ট করে ফেলেছে, অর্থাৎ কোনো গর্ভধারণ বা সন্তান নষ্ট করেছে। ৩.৫ লাখ টাকা নিয়ে আমার কাছ থেকে হচ্ছে শেষে সে ডিভোর্স দিয়ে মানে চলে গেছে আর কি।
কত সালে আপনার সংসারটা ভাঙলো?
এটা শেষ পর্যন্ত ২০১২ সালে সংসারটা মানে ভেঙে গেছে।
২০১২-র পর থেকে আপনি এখনো সিঙ্গেল?
২০১২-র পর থেকে আমি এখনো সিঙ্গেল। আমি একটু এখানটাতে বলি, যেহেতু আজকে বলতে এসেছি, আমার এই ইয়েটার পরে আমি আসলে যেহেতু আমার ৩.৫ লাখ টাকা ও যখন নিয়ে গেল, মানে আমার সেভিংস এটা ছিল আসলে, আমি পৃথিবীতে আসলে আর থাকতেই চাই নাই। এটা
সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিলাম,
এটা অ্যাটেম্প্ট নিয়েছিলাম আমার পরে হচ্ছে এটার এইটার একটা অনুভূতি আছে, আমি একটু বলি। হচ্ছে যখন হচ্ছে আমি একটা কিছু খেলাম, ধান খেতে দেওয়ার ওষুধ এটা রাত্রে 11:30টার সময়। খাওয়ার পরে হচ্ছে যে আমি ওইভাবেই আছি, মেঝের মধ্যে পড়ে আছি একেবারে নিথর অবস্থাতে। সকালবেলাতে আমার একটা আত্ম উপলব্ধি হলো যে আমি হচ্ছে আল্লাহর কাছে তখন বললাম, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, আমি যদি হচ্ছে মানে বাঁচি আমি আর কোনো দিন আত্মহত্যা করব না। তুমি হচ্ছে আমার সবকিছু চলে গেছে, টাকা পয়সা চলে গেছে, তুমি যদি বাঁচাও, তুমি যদি নিতে পারো এই টাকা পয়সা, তুমি আবার দিতে পারো, হচ্ছে যেহেতু আমাকে নেও না ইয়ে কারণে আমাকে তুমি বাঁচাও, আমার হচ্ছে আমি বাঁচতে চাই, আমি আসলে মরতে চাই না, আল্লাহ আমি যা করছি ভুল করছি, তুমি আমাকে মাফ করো। তো হচ্ছে যে পরের দিন 1:30টার সময় আমাকে হসপিটালে নেওয়া হলো আর কি। নেওয়ার পরে ওয়াশ করলো, ওয়াশ ওয়াশ করে যে এই সোডিয়াম ক্লোরাইড এর সংখ্যা হচ্ছে মানুষের 135 এরকম থাকে, তো 110 নেমে এসেছিল। আমাকে তখন ওরা ফেরত দিতে চাইলো যে আপনি আপনার পেশেন্টকে নিয়ে যান, কারণ এর অবস্থা খুব যখন তখন অবস্থা হয়ে গেছে। বলছে না হোক এখানেই থাকুক, যা অবস্থা হবে হচ্ছে ইয়ে হবে। পরে ওরা আমাকে স্যালাইন দিল, আল্লাহ আমাকে অবশ্য মানে পুনর্জীবন দিল আর কি। দেওয়ার পরে এখন আমি এখানটাতে আছি। ইয়ে হচ্ছে যে আমি অনেক তো গল্প, এই আমার জীবনের গল্প সহ অনেকেরই গল্প শুনলাম, শুনে মেয়েদের কত কান্নাকাটি ইয়ে আমি শুনেছি, স্বামীদের যন্ত্রণা, ইয়ে আমার যন্ত্রণার কথা বললাম, ইয়ের কথা।
আসলে আমাদের জায়গাটা থেকে হয়তো আমাদের সামাজিক পরিস্থিতি এমন যে সেখানে একজন মেয়ের আহাজারিটাই আমরা বেশি শুনতে পাই, এটা আমাদের সামাজিক রিয়েলিটি। একটা ছেলে হয়তো বা পৌরুষত্বে আঘাত আসবে বলে হয়তো বলেন না বিষয়গুলো, ফোকাস করেন না। আপনি বলেছেন বলেই হয়তো বা আজকে আমাদের বিষয়টা দুইভাবেই আসতে পারে, একটা হচ্ছে প্রতিবন্ধী প্রতিবন্ধকতা, সেই জায়গা থেকে আপনাকে কতটা ভয়াবহ রকমের দুর্ঘটনা ফেস করতে হলো, আরেকটা হচ্ছে আপনি একজন পুরুষ, সেই জায়গাটা থেকেও আপনি বলতে পারেন যে হ্যাঁ আমিও নির্যাতিত হই। অবশ্যই আমি মনে করি যে আসলে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, নির্যাতিত হওয়া সেটা যে কারো ক্ষেত্রেই হতে পারে। পেশী শক্তি একটা সমাজের আছে, আমরা সেটাকে পৌরুষ পেশী শক্তি বলি, কিন্তু এটাও অনেক সময় অস্বীকার করার কোনো উপায় নেই। অনেক সময় বলবো না, আমি বলবো প্রত্যেকটা সময় অস্বীকার করার কোনো উপায় নেই যে একজন নারীও পুরুষের প্রতি সমানভাবে অত্যাচার করতে পারেন এবং একজন পুরুষও মারাত্মকভাবে একজন নারীর কাছ থেকে অত্যাচারিত হতে পারেন। আমি অবশ্যই এটা বলবো না যে আপনার স্ত্রী যে গল্পটা আপনি এখানে বললেন সেটা কাউকে 100% বিলিভ করতে, এই কারণে যে আপনার স্ত্রী যদি এখানে থাকতো তাহলে হয়তো তারও কিছু কথা থাকতো যেটা হয়তো আমাদের বলার সুযোগ দেওয়ার উচিত ছিল। কিন্তু জীবন গল্পটাকে আমরা এভাবে দেখতে চাই, যেটা আপনার একজন একটা ব্যক্তিগত উপলব্ধি আপনার পুরো জীবনটা থেকে। আপনার এই গল্প শুনে আপনার স্ত্রীর প্রতি কেউ বিরাগ ভাজন হোক, তাকে কেউ খারাপ ভাবুক, সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে একটা মানুষের জীবন যেভাবে ঘটে গেছে, একের পর এক গল্পগুলো এসছে, সেখানে এই ভুল বা এই যে না জেনে ইমোশনালি এতটা ব্লাইন্ড হয়ে যাওয়া এবং একটা মানুষের উপরে বার বার বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েও তার উপরে নির্ভর হওয়া, সেই জায়গাটাই যদি আপনি দমে যেতেন তাহলে হয়তো বা জীবনটা এরকম না হলেও হতে পারতো। বিকজ আমরা যেটা বলতে চাই যে ধরুন মেয়েটা তো আপনাকে বারবার প্রত্যাখ্যান করেছে, 20 তারিখে বিয়ে হওয়ার কথা ছিল, 19 তারিখে গিয়ে ঝামেলাটা হলো, তারপরে আপনাকে ফিরিয়ে দিল, সামাজিকভাবে আপনাকে বিভিন্নভাবে হেয় করলো, আপনার পরিবার আপনাকে সাইড করে দেওয়ার পরেও সে তার পরিবারকে সাইড করতে চাইলো না, নিজেকে বিভিন্নভাবে ক্ষেত্রে যে এক ধরনের তুচ্ছতা ছিল জায়গায় নিয়ে গেল, সেখানে আপনি চাইলেও দমে যেতে পারতেন কিন্তু আপনি দমেননি, হয়তো আপনি তাকে মারাত্মকভাবে ভালোবেসেছিলেন সে কারণেই। কিন্তু সেটার পরিণতি কি এমন হতে পারতো না যে আপনি আজকে হয়তো আমাদের সামনে থাকতেনই না, ওই বিষটা যদি মারাত্মকভাবে কার্যকর হতো হয়তো আপনি পৃথিবী থেকে হারিয়ে যেতেন, আপনার এই গল্পটা কেউ জানতোই না, এমনটা তো হতে পারতো।
একেবারেই ঠিক এরকম হতে পারতো, আবার এরকমও হতে পারতো যে আমি আজকে যে গল্পটা বললাম সেটা তো এক ধরনের গল্প, আবার আরো আরেক ধরনের গল্প, খুব সুখকর গল্প আমি
হতে পারতো, সেটা হয়তো বা জীবনের ওই জায়গাটাই হয়তো আপনি একটু চরম পর্যায়ে সিদ্ধান্ত নিলে আপনি হয়তো একটা সুখকর গল্প আমাদের উপহার দিতে পারতেন। প্রিয় শ্রোতা, একটা ছবি আমি দেখেছিলাম, আপনারা অবশ্যই ছবিটার কথা আমি আমার অনুষ্ঠানে অনেকবার বলেছি, আবারও নতুন করে বলতে চাই, রান লোলা রান, এটা জার্মানির ছবি সম্ভবত আমি যদি ভুল না করে থাকি। একটা মোমেন্টের সিদ্ধান্ত জীবনটাকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে এইটার উপরে অসাধারণ একটা ছবি, এবং আপনারা যদি পারেন ছবিটা দেখবেন। একটা কথা মনে রাখবেন, শেষ বেলা দেশের সবাইকে বলতে চাই, বিয়েটা ব্যক্তিগত সিদ্ধান্ত না, বিয়েটা একটা পারিবারিক সিদ্ধান্ত, কারণ বিয়ের পরে পুরো সমাজটা নিয়েই ফাইট করতে হয়, সেখানে টিকে থাকা রীতিমতো ভয়াবহ যদি সেটা এককেন্দ্রিক সিদ্ধান্ত হয়, এবং বিয়েটা হলে পারিবারিকভাবেই আসলে হওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের এখানে এসে বলেছেন, শেয়ার করেছেন, একই সাথে লাখ লাখ শ্রোতা যারা শুনেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। শুধু একটা কথাই বলতে চাই, বিয়ে নামক সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে না নিয়ে সেটা পরিবার থেকে সিদ্ধান্তটা নিন। আচ্ছা, আমি আপনাকে একটা অনার করতে চাই। আপনি অনুষ্ঠানের শুরুতেই আমাকে বলছিলেন যে আজকের অনুষ্ঠানের শুরুতে একটা গান বাজানোর জন্য আপনার জন্য, আমি সেটা শেষে বাজাতে চাই। আপনি কোন গানটা শুনতে চান যেটা আপনার জীবনের সাথে মিলে যায়?
আসলে আমি যেটা বিশ্বাস করি যে আমাকে কেউ করুণা করুক, দয়া করুক, এটা আমি চাই না। তো আমার এই গল্পটা বলার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে এই গল্পের পরপরই এই গানটা মনে হয় তপন চৌধুরীর গানটা, আমার গল্প শুনে কারো চোখে এক ফোঁটা করুণার জল যদি আসে ভীষণ দুঃখ পাবো।
অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
আমার গল্প শুনে কারো চোখে করুণা জল যদি আসে ভীষণ দুঃখ পাবো। আমি তো রয়েছি সুখে এক বেদনায়, আমার গল্প শুনি কারো চোখে করুণা জল যদি আসে ভীষণ দুঃখ পাবো। আমি তো রয়েছি সুখে এক কণ্ঠের মুহার চাইলেও কেউ পারবি না ফিরতে, দুঃখ আমার কণ্ঠের মুহার চাইলেও কেউ পারবি না ফিরতে, হৃদয়ের সাথে হৃদয়ের মতো হৃদয়ের সাথে হৃদয়ের মতো বাধা দে কঠিন বাঁধনে ভীষণ দুঃখ পাবো। আমি তো রয়েছি সুখে এক বেদনা নয়নীর জল শুধু সান্ত্বনা নেই বেদনা বাড়াবে, ফুলের মালা নয়নীর জল শুধু সান্ত্বনা নেই বেদনা বাড়াবে, মৃত্যু আমার মৃত্যু আমার মতো দায় যাতনা যেন সারা ভীষণ দুঃখ পাবো। আমি তো রয়েছি সুখে এক আমার গল্প শুনে কারো চোখে করুণা জল যদি আসে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com